আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। এবং প্রতি সপ্তাহের মতো কিন্তু নিয়ম করে শুরু হয়ে গেল ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। এবং বৃহস্পতিবার রাত আসা মানে একটা অন্যরকম উন্মাদনা, বৃহস্পতিবার রাত আসা মানে একটা অন্যরকম, যদি বলি যে ভালো লাগা কাজ করে, যারা আসলে আমরা হরর স্টোরি শুনতে ভালোবাসি, প্যারানর্মাল ঘটনা শুনতে ভালোবাসি, এদের জন্য কিন্তু একটা বিউটিফুল মোমেন্ট কাটে, একটা চমৎকার দুটো ঘন্টার যে আয়োজন, সেই আয়োজনে আপনাকে ওয়েলকাম করছি। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম আপনি সরাসরি এই মুহূর্তে 94.4 ফ্রিকোয়েন্সি শুনতে পাচ্ছেন। চট্টগ্রামের সবগুলো শহরে, আগ্রাবাদ বলুন, চকবাজার বলুন, বা হচ্ছে পটিয়া বলুন, বা নেভাল বলুন, যতগুলো এরিয়ার নাম, যেহেতু আমি চট্টগ্রাম জন্মস্থান আমার না, যতটুকু জায়গা আমার ঘোরা, এই জায়গাগুলোতে অলংকার মোড় বলুন, প্রত্যেকটা জায়গায় কিন্তু জাগো এফএম 94.4 শোনা যাচ্ছে। ঠিক একইভাবে কুমিল্লার আপনি শাসনগাছা বলুন, লাকসাম বলুন, নাঙ্গলকোট বলুন, এছাড়াও শহরের ভেতরে যে সকল জায়গা রয়েছে, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আপনি স্পষ্টভাবে শুনতে পারছেন। এবং দাবি করতেই পারি এফএম স্টেশনগুলোর মধ্যে এই মুহূর্তে সবচেয়ে ক্রিস্টাল ক্লিয়ারভাবে তিনটা জায়গায়, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামে কিন্তু আপনি এই মুহূর্তে শুনতে পাচ্ছেন 94.4 জাগো এফএম। এবং একই সঙ্গে আপনাকে যদি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিয়ে শুরু করছি আজকের আমাদের নিয়মিত আয়োজন, এবং যেই আয়োজনের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আশা করছি আজকের এপিসোডে জম্পেশ কিছু ঘটনা আমরা শুনতে পারবো ইনশাল্লাহ। এবং প্রথম যিনি গেস্ট, সেই মানুষটাকে আপনি খুব ভালো করে চেনেন, প্রত্যেক দিন সাত সকালবেলা রোজ যাদের 8টা সাড়ে 8টার ভেতর ঘুম ভাঙে, তো তাদের কিন্তু এই মানুষটার সঙ্গে পরিচয় বেশ ভালোভাবেই। আর যে পুতুলের কথা বলছিলাম, যার ডাকে বা যার ভয়েসে আপনার সাত সকালবেলা ঘুম ভাঙে, কিংবা অফিস যেতে যেতে বা ক্লাসে যেতে যেতে আপনি যাকে শুনে থাকেন সবসময়, সো ওয়েলকাম টু দ্য শো পুতুল। আজকে পুতুলের কাছ থেকে আমরা বেশ কিছু ঘটনা শুনবো, কেমন আছিস বল?
আলহামদুলিল্লাহ ভালো আছি।
আচ্ছা, আমরা প্রথম আজকে তোর কাছ থেকে কোন ঘটনাটা শুনছি?
আচ্ছা, আজকে আমি যে গল্পগুলো বলবো বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়ায়। রিসেন্টলি আমার একজন ফ্রেন্ড ছিলেন, যিনি ছিলেন বলছেন অ্যাকচুয়ালি আছে, ও আসলে ইন্ডিয়া ট্যুরে গিয়েছিল। আর এক একজন এক এক ধরনের পছন্দ থাকে, ও যেমন হিস্টোরিক্যাল প্লেসগুলো ঘুরতে পছন্দ করে, সেই সাথে হচ্ছে হন্টেড জায়গাগুলোতে যেতেও সে পছন্দ করে। অ্যান্ড লাকিলি ওর যেটা হয়েছে এবার, যে যেখানে ও ছিল মুম্বাইতে, ওর একজন পরিচিত ফ্রেন্ড ছিল মুম্বাইয়ের, ওখানকারই স্থানীয়, তো ওর সাথে ও থাকে, মানে ও মুম্বাইতে যে কদিন ছিল ও হোটেলে না উঠে ওর বাসাতে উঠেছিল। সো সেই ছেলেটার বাসা ছিল যে জায়গাটা, সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি ডিজুজা চল, ডিজুজা চল। আচ্ছা, একটু ক্লিয়ার করি, চল মানে আমাদের বাংলাদেশে ঘনবসতিপূর্ণ যে জায়গাগুলো রয়েছে বা যেখানে হচ্ছে নিম্নবিত্ত যারা রয়েছেন, রাইট, অনেক মানুষের বসবাস একসাথে যেখানটাতে হয়, সেখানে সেই জায়গাগুলোতে বেসিক্যালি ইন্ডিয়াতে ওটাকে চল বলা হয়। তো ডিজুজা চল হচ্ছে ওয়ান অফ দেম। তো বলা হয় অ্যাকচুয়ালি ডিজুজা চলটা হন্টেড, কিন্তু কেন হন্টেড? তো ওইখানে বহু বছর আগে যখন অ্যাকচুয়ালি ডিজুজা চল তৈরি করা হয়েছিল, তার কিছুদিন পরে চলে যারা ছিলেন তারা আসলে ফিল করলেন যে তাদের একটা কুয়ার প্রয়োজন পানি খাওয়ার জন্য, কারণ তাদেরকে পানি আনতে অনেক দূরে দূরে যেতে হতো। তো কুয়াটা যখন তৈরি করা হয়েছে বা অ্যাকচুয়ালি ফুল ডান হয়নি, 80% কমপ্লিট হয়েছিল, তো তখনও কুয়ার আশেপাশে এক বাউন্ডারি দেওয়া হয়নি, পানি খুবই সামান্য পরিমাণে ছিল, খাওয়া যেত, একেবারে যে সবাই সে পানি নিতে পারতো তা না। তো সবাই আসলে ডিসাইড করলো, ঠিক আছে পুরোপুরি যখন কমপ্লিট হবে তখন অ্যাকচুয়ালি আমরা এখান থেকে পানি নিব। ওকে, ডান। তার আগ মুহূর্ত পর্যন্ত অ্যাকচুয়ালি তারা দূর দূরান্ত থেকে যেখান থেকে পারতেন সেখান থেকে তারা পানি নিয়ে আসতেন। এই পর্যন্ত এই গল্পটা একটু রাখি। এবার আমি আমার ফ্রেন্ডের কাছে আসি। তো ফ্রেন্ড তো গিয়ে উঠে সেই চলে, অ্যান্ড প্রথম 2 থেকে 3 দিন ও খুব জম্পেশ ঘোরাঘুরি করে পুরো মুম্বাই জুড়ে, অ্যান্ড শপিং এই সেই বহু কিছু। ওর কিছু ব্যক্তিগত কাজও ছিল, সেগুলোও সে ওখানে কমপ্লিট করে, অ্যান্ড কমপ্লিট করা আর বাকি সব কাজ সবকিছু মিলিয়ে অ্যাকচুয়ালি ওর কানে আসলে এই গল্পটা এসেছিল। অ্যান্ড গুগল সার্চ করলেও আপনারা আসলে এই গল্পটার কিছুটা হলেও হিন্টস পাবেন। তো তখন ওর ফ্রেন্ডকে জানায় যে আমি এই চলটা সম্পর্কে এমন গল্প শুনেছি, এটা কি সত্যি কিনা, এখানে একটা কুয়া রয়েছে। তো তখন তার ফ্রেন্ড অ্যাকচুয়ালি তখন বাজে রাত 11:30, ওকে বলছিল যে ঠিক আছে চল তোকে নিয়ে যাই, যখন বললি আয় তোকে দেখাই। এখনো সেই কুয়াটা আছে, সেই ডিজুজা চলে, এবং সেটা হচ্ছে চলের ঠিক মাঝখানে অবস্থিত ওই কুয়াটা। ওকে সেখানে নিয়ে যাওয়া হয়, অ্যান্ড ওরা কিছুক্ষণ সেখানে আড্ডা দেয়, ও গল্পটা জানতে চায় অ্যাকচুয়ালি কি হয়েছে, চলকে কেন্দ্র করে কি হয়েছে, এটা সরি এই কুয়াকে কেন্দ্র করে কি হয়েছে। এটা তো নর্মাল, একেবারে এমন না যে এই জায়গাটা খুব শুনশান, এখানে কেউ থাকছে না, খুব ক্রাউডেড একটা প্লেস, এটা কিভাবে হন্টেড হয়। দেন ওর ফ্রেন্ড ওকে নিয়ে গেল সেই চলের, বয়স্ক অনেকেই ছিলেন তাদের মাঝে একজন, যিনি অ্যাকচুয়ালি পুরো গল্পটা জানেন, তো তার কাছে নিয়ে যায় এবং তার কাছ থেকেই পুরো গল্পটা ওর ফ্রেন্ডটা তখন শুনে। তো যেটা হলো, চলের মাছ বরাবর কুয়াটা খনন করা হয় এবং 80% কমপ্লিট হয়ে যায়। তো কোনো এক রাতে, তখনও বাউন্ডারি দেওয়া হয়নি কুয়াতে, তো কোনো এক রাতে এক মহিলা, তার ঘরে একেবারেই পানি ছিল না, শেষ হয়ে গিয়েছিল, সো এত দূরে গিয়ে আবার পানি নিয়ে আসবেন, এর চাইতে বরঞ্চ যে মানে কুয়াটা খনন করা হয়েছে সে ভাবলো যে আমি সেখানেই যাই, সেখান থেকে গিয়ে অ্যাটলিস্ট রাত চলার মতো পানি নিয়ে আসি। তো তখনও কিন্তু সেই ডিজুজা চল, যেটা অনেক আগে, মানে ধরো তোমার 1920 কি 1930-এর দিকে করা ছিল এটা, সো ওই সময়টাতে ওই জায়গাটাতে এতটাও ক্রাউড ছিল না, যদি বা চলে মাঝ বরাবরই করা হয়েছিল কুয়াটা, কিন্তু এতটাও ক্রাউড ছিল না ওই টাইমে। আর অত আগে দেখা যায় যে রাত 10টা 11টা, মানে অনেক রাত, মেবি 11টা পরে ওনার পানি পিপাসা পায় অ্যান্ড উঠে দেখে ঘরে কোনো পানি নেই, তাই সে অ্যাকচুয়ালি পানি আনতে চলে যায় সেখানটাতে এবং কেউ ছিল না তার সাথে। তো পানি আনতে গিয়ে সে কুয়ার পাশে দাঁড়ায় এবং পানি তুলছিল, এক পর্যায়ে গেজে হতেটা খনন কাজ চলছে এবং সেখানে কাজ চলছিল আদার্স আরও অনেক কিছু, তো জায়গাটা ভেজা ছিল, মাটিগুলো খুব পিচ্ছিল ছিল, সে অ্যাকচুয়ালি স্লিপ করে পড়ে যায় কুয়াতে। কুয়াতে বেশি পানি ছিল না, কিন্তু যেহেতু আন্ডার কনস্ট্রাকশন ছিল অনেক কিছুর সাথে, বলা হয় যেটা অ্যাকচুয়ালি যে তার মাথাটা অনেকটা থেতলে গিয়েছিল, কাজ সে কিছুর সাথে বাড়ি খাচ্ছিল, বাড়ি টাড়ি খেয়ে দেন হচ্ছে সে নিচে পড়ে এবং পড়া মাত্রই কিন্তু সে মারা যায়নি, অনেকটা কষ্ট হয়েছে, যেটা পরবর্তীতে ডক্টর বলেছে যে অ্যাকচুয়ালি তার অনেক কষ্ট হয়েছে এবং হয় না যে একটা জায়গা থেকে আপনি পড়ে গিয়েছেন, পড়ে গিয়ে তারপরে হচ্ছে আপনি মারা গিয়েছেন ইনস্ট্যান্ট, ওরকম কিছু না, অনেকটা সময় নিয়েছে, কিন্তু এই যে সময়ের মাঝে তার যে আর্তনাদ, তার যে চিৎকার ছিল আশেপাশে আসলে কেউই শুনেনি এবং সারা রাত সে কষ্ট পেয়ে তারপর সে মারা যায়। তো বলা হয় এখনো নাকি রাত 1টার পরপর বা 1টা নাগাদ সেখানে সেই মহিলার আর্তনাদ এবং চিৎকার শোনা যায়, এবং এটা ওই চলে যারা রয়েছেন, মানে ডিজুজা চলে যারা রয়েছেন, এটা মুম্বাইতে, তারা অনেকেই এই ঘটনাটা মানে এই সাউন্ডটা পেয়েছেন, কাউকে তারা দেখেনি বাট এই সাউন্ডটা তারা পেয়েছে। সো এমন আরও অনেক হন্টেড প্লেস রয়েছে যেখানে এমন ছোট 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 কিছু ঘটনা রয়েছে, হয়তো বা কেউ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বাট বিষয়টা স্কেয়ারি।
অলরাইট, এবং এটা ভারতের একটা ঘটনা আমরা শুনছিলাম, এবং ভারতের পশ্চিমবঙ্গ থেকে আমাদের প্রচুর লিসেনার বা অডিয়েন্স থেকে থাকেন, যারা নিয়মিতভাবে আমাদেরকে সবসময় পাশে থাকেন বা সঙ্গে থাকেন। থ্যাংক ইউ সো মাচ পুতুলকে, পুতুলের প্রথম ঘটনাটার জন্য। আছেন আমাদের সাথে বুশরা, দেখতে পাচ্ছি আমাদেরকে অর্ক জয়েন করেছেন ভাষানটেক থেকে, তিনি শুনছেন এই মুহূর্তে, বাড্ডা থেকে আছেন আমাদের সাথে এই মুহূর্তে ফারাবি, এবং ফারাবি যেটা বলছিলেন ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কোনো ঘটনা শুনবো কিনা, ইয়াস ব্ল্যাক ম্যাজিক রিলেটেড বেশ কিছু স্টোরি আজকে আমরা আশা করি শুনবো, বিকজ পুতুলের পরে আরও বেশ কিছু গেস্ট রয়েছেন এবং অফেয়ারে তাদের সঙ্গে আমার যখন গল্প হচ্ছিল এবং তারা কিন্তু বলছিলেন তাদের কাছে আজকে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা রয়েছে এবং আশা করছি সেখানেও হয়তো বা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা রয়েছে। আছেন আমাদের সাথে সুফিয়ান, এবং সুফিয়ান ভাই রয়েছেন আমাদের সাথে ওয়ারি থেকে, এবং সুফিয়ান ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট ছিল যে এই শোটা কোনোভাবে 3 ঘন্টার করা যায় কি না, লেটসি। বাট আমার যেটা মনে হয় যে অনেকের যেটা ফিডব্যাক থাকে সেটা হচ্ছে 3 ঘন্টা কিংবা আরো বেশি সময় বা সপ্তাহে 2 দিন। দেখুন, বিরিয়ানি খেতে আমাদের সবারই ভাল লাগে, বাট আপনাকে যদি ডেইলি বিরিয়ানি খেতে দেওয়া হয় একটু ব্যাপারটা কেমন জানি হয়ে যাবে, রাইট? তখন কিন্তু বিরিয়ানির আর এই ফিলটা থাকবে না। অলরাইট, আছেন আমাদের সাথে এই মুহূর্তে নিতাই দা, এবং প্রত্যেক এপিসোডে তিনি আমাদের সঙ্গে থাকেন, মহাকালী থেকে তিনি শুনছেন। আছেন আমাদের সাথে ইমন বরাবরের মতো, এবং আজকে ফাঁকা বাসায় বেশ ভয় লাগছে, থ্যাংক ইউ সো মাচ এসএমএস করার জন্য। ইমন, যদি বেশি ভয় লাগে থাকে সেক্ষেত্রে যেটা করতে পারেন, কোনো ফ্রেন্ডের সাথে ওভার দ্য ফোন একটু কথা বলতে পারেন, রাইট? এবং আমাদের সঙ্গে কানেক্টেড থাকেন, আশা করি আপনার সময়টা মন্দ লাগবে না বা মন্দ কাটবে না। বাই দ্য ওয়ে, পরের পর্বে যদি আপনি আসতে চান, সিম্পলি যেটা করবেন সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। একটু পরপর আপনি দেখবেন যে একটা পপআপ আপনার সামনে ভেসে উঠছে, ফেসবুক লাইভে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি বা ইউটিউব লাইভে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, সেই পপআপে কিন্তু স্পষ্ট লেখা আছে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 269 9969। যদি নেক্সট এপিসোডে আপনি ভূত স্টুডিওতে আসতে চান, তো আজকের পর্বের প্রথম দিকটা খুবই ইন্টারেস্টিং, হোস্ট ভার্সেস হোস্ট, এবং দুজনের কাছ থেকে, মানে আমরা দুজন মিলে একসঙ্গে অনেকদিন পর বসা এবং দুজনের কাছ থেকে এই যে গল্পগুলো শেয়ার করা, মানে এর মাধ্যমে কিন্তু আপনিও শুনতে পাচ্ছেন ইন্টারেস্টিং কিছু ঘটনা। সো যদি বলি যে টিম ভূত স্টুডিওর পক্ষ থেকে আজকে পুতুল আছে, কোনো একটা এপিসোডে হয়তো বা আমি গেস্টের চেয়ারে বসবো এবং আমার ঝুলিতে থাকা বাকি গল্পগুলো কোনো একদিন শোনাবো। বাট হ্যাঁ, আপনার ঝুলিতে থাকা দুইয়ের অধিক, মিনিমাম তিনটে গল্প যাদের রয়েছে, নেক্সট এপিসোডে যদি আপনি আসতে চান, সেক্ষেত্রে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। পুতুল, এখন আমরা কোন ঘটনাটা শুনছি?
এটাও ইন্ডিয়ার, এবং আমি বললাম না, আমার ফ্রেন্ড যেহেতু সে আসলে ট্যুরে গিয়েছিল এবং ও অনেকগুলো প্লেস ভিজিট করেছে, স্পেশালি ওর কাছে মনে হয়েছিল যে ইন্ডিয়াতে প্রত্যেকটা কান্ট্রিতে কিছু না কিছু হন্টেড প্লেস তো থাকে এবং পপুলার বা ওয়েল নন। সো ওয়েল নন অনেক হন্টেড প্লেস ইন্ডিয়াতে রয়েছে যেগুলো আমরা হর হামেশার নাম শুনেছি বা জানি। তো সে অ্যাকচুয়ালি ওই জায়গাগুলোকে স্কিপ করে যেই ঘটনাগুলোকেও হয়তো ভাবে উঠে আসেনি, হয়তো বা শুধুমাত্র স্থানীয়রা সেই ঘটনাগুলো ফেস করেছেন বা ওই ঘটনাটা জানেন, এমন এমন জায়গায় সে গিয়েছে। তো তার মাঝে একটা স্কুল ছিল, ভিক্টোরিয়া বয়েজ স্কুল, যেটা হচ্ছে 1879 সালে তৈরি করা হয়। সো ওই স্কুলের একটা ঘটনা, যখন স্কুলটা তৈরি করা হয় এবং স্টার্ট হয়, তখন সেখানে 22 বছর বয়সী একজন ছেলে সেখানটাতে দারোয়ান হিসেবে নিযুক্ত হয়। ভালো কথা, খুব ভালো, গেটে তো দারোয়ান থাকে স্কুলে। তবে ও বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যেত যে ও নাইট গার্ডের কাজ করত, দিনের বেলা খুব একটা বেশি থাকতো না ও, ওর রাতেই কাজটা ছিল, ওকে অ্যাসাইন করা হয়েছিল নাইট গার্ড হিসেবে স্কুলের। তো কোনো একদিন ওই বছর না, তার কিছু বছর পর, মানে হচ্ছে 1879 পর, 1879 স্কুলটা তৈরি করা হয়, ভিক্টোরিয়া বয়েজ স্কুল, এর 5-7 বছর বা 4-5 বছর পর নাইট গার্ড সে তার অ্যাজ ইউজুয়াল দায়িত্ব পালন করছিল, পাহারা দিচ্ছিল। তো হুট করে সে স্পষ্ট শুনতে পেল কোন একটা বাচ্চা কাঁদছে, মানে কানাকাটি করছে স্কুলে। তো তাৎক্ষণিক ওর মাথায় যেটা আসলো যে হতে পারে এমন কোন একটা বাচ্চা হয়তো রয়ে গিয়েছে স্কুলে, সে ভয়ে কানাকাটি করছে, স্বাভাবিক, খুবই স্বাভাবিক বিষয়। তো সে দৌড়ে ভিতরে ঢুকলো স্কুলের এবং পুরো স্কুল সে তন্নতন্ন করে খুঁজছে বাচ্চাটাকে এবং নাম ধরে বারবার ডাকছে। বিশেষ করে সে সবগুলো ওয়াশরুম চেক করলো, তখন স্কুলটা খুব বড় সড়ো মানে পরিসরে করা হয়নি, একটাই বিল্ডিং ছিল যেটা ছিল 3 তলা পর্যন্ত। তো সে আগে ওয়াশরুম চেক করলো, দেন হচ্ছে ক্লাসরুম গুলো এক এক করে চেক করতে শুরু করলো। সো ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর করে থার্ড ফ্লোরে এসে একেবারে শেষের দিকে সে যেটা দেখলো মনে হচ্ছে একটা ছায়া বসে আছে। তো সে দৌড়ে সেখানে গেল, সে অ্যাকচুয়ালি ছায়া না, তার কাছে মনে হয়েছিল এখানে কেউ একজন বসে আছে। দৌড়ে গেল, খুব ভালো কথা, যাওয়ার পর দেখলো যে মানে সে যত কাছে যাচ্ছে ছায়াটা তত আপ, মানে এটা কি বলে, ওয়ান কাইন্ড অফ ভ্যানিশ হয়ে যাচ্ছিল, আচ্ছা হয়ে যাচ্ছিল। এন্ড ফাইনালি সে যখন একেবারে কাছাকাছি গেল, গিয়ে দেখলো সেখানে অ্যাকচুয়ালি কিছুই নেই। ওকে, সে মনে করছে এটা হয়তো আমার চোখের ভুল হতেই পারে, যাই হোক, সে তখনও কিন্তু বাচ্চার কান্নার সাউন্ড সে শুনছে না, অনবরত সে শুনেই যাচ্ছে। এরপর সে যেটা করলো, ছাদে চলে গেল। অ্যান্ড ছাদে যাওয়ার পর সে যেটা দেখলো যে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মাথা নেই এবং তার বডিতে, মানে পুরোটা বডি হচ্ছে রক্ত মাখা দাঁড়িয়ে আছে, এমন একটা বডি সে দেখলো। এটা দেখা মাত্রই সে চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালবেলায় তাকে সবাই উদ্ধার করে ওইখান থেকে এবং তখনও তার সেন্স আসেনি। পরদিন বিকেলের দিকে তার সেন্স আসে এবং সেন্স আসার পরপরই সে অ্যাকচুয়ালি সবার সাথে এই ঘটনাটা শেয়ার করে যে সে এমন কিছু একটা দেখেছে। তো প্রিন্সিপাল যখন শুনে তখন বলে, এটা তোমার অ্যাকচুয়ালি ভুল ছিল, ভুল ধারণা, এই এই কথাগুলো কিন্তু কাউকে তুমি বলো না, তাহলে আমার স্কুলের রেপুটেশন নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, তা মানে এরপর পর যেটা হয় যে সে ছেলেটা আসলে এরপর নাইট গার্ডের কাজ করেনি, সে চাকরিটা সেদিনই ছেড়ে দেয়। কিন্তু সে গিয়ে তার গ্রামে এই কথাটা জানায়, তার গ্রামটা একদমই পাশেই ছিল। জানানোর পর কিছুদিন পর সে তার জায়গায় নতুন করে যে নাইট গার্ড আসে, সেই নাইট গার্ডও একই জিনিস ফেস করে এবং তার ক্ষেত্রে বিষয়টা আর একটু ভয়ঙ্কর ছিল। সে যেটা দেখে, মানে সে প্রায় রাতে কান্নার শব্দ শুনতো, সেটাকে পাত্তা দিত না। একদিন সে স্বপ্নে দেখছিল যে একটা বাচ্চাকে খুন করা হচ্ছে ওই স্কুলে ওর সামনে, এবং তার কাছে মনে হচ্ছে স্বপ্নটা একেবারে রিয়েল, সে ওই জায়গাটাতে ছিল। এর পর একই জিনিস সেও ফেস করে। একদিন মানে টিকতে না পেরে যে প্রত্যেকদিন রাতে সে কান্নার শব্দ শুনছে, প্রত্যেকদিন রাতে সে কান্নার শব্দ শুনছে। এরপর সে ওই একইভাবে পুরো স্কুল ঘুরে যখন ছাদের দিকে গেল তখন সে একই জিনিস দেখলো, এবং সে যেটা করলো যে সে দৌড়ে স্কুল থেকে বের হয়ে চলে আসলো। সে অ্যাকচুয়ালি সেন্সলেস হয়নি, সে দৌড়ে বের হয়ে আসে এবং মানুষের কাছে সাহায্য চাইতে থাকে। মানে যদি অনেক রাত ছিল, আশেপাশে কেউ ছিল না, অনেকটা দূরে দৌড়ে আসার পর ছোট্ট একটা টং দোকান টাইপ ছিল যেখানে অ্যাকচুয়ালি দোকানদার ছিলেন, ওই টাইমে দোকানটা সে অফ করে জাস্ট দোকানের ভেতরে সে ঘুমাচ্ছিলেন। সো তাকে সে জাগায় এবং তাকে সেই গল্পটা বলতে থাকে যে তার সাথে এমন এমন ঘটনা ঘটেছে। এর কিছুদিনের মাঝে পুরো ঘটনাটা অ্যাকচুয়ালি পাবলিশ হয়, অ্যাকচুয়ালি কি হয়েছিল, কেন এমনটা হচ্ছে। বেসিক্যালি বলা হয় এই স্কুলটা যখন তৈরি হয়েছিল তার কিছুদিন পর, স্কুল স্টার্ট হওয়ার, উদ্বোধন হওয়ার কিছুদিন পর, কোন একজন সন্ত্রাসী, স্থানীয় একজন খুবই হত্যাকর্তার ছেলেকে ওই স্কুলে খুন করে। আর এরপর থেকেই নাকি ওই বাচ্চাটার আত্মা পুরো স্কুল জুড়ে ঘুরে বেড়ায়, এবং স্পেশালি যারা অ্যাকচুয়ালি নাইট গার্ডের দায়িত্বে থাকেন ওরা বেশি আসলে এই বিষয়টা ফেস করে, ওদেরকে হন্ট করে বেড়ায় ওই আত্মাটা, এটাই বলা হয়। সো এটা ছিল আমার সেকেন্ড স্টোরি। ওকে, আমার থার্ড স্টোরিটাও হচ্ছে ইন্ডিয়া কেন্দ্রিক, যেহেতু আমার ফ্রেন্ড বারবার বলছে, আমার ফ্রেন্ড রিসেন্টলি এসেছে আর ওই অ্যাকচুয়ালি আমাকে এই গল্পগুলো শুনিয়েছে। সো আমার থার্ড স্টোরিটা যে প্লেসটা নিয়ে, এই প্লেসটা খুবই ওয়েল নোন একটা প্লেস এবং এই প্লেসের উপর মুভি হয়েছে, এই ঘটনাগুলো নিয়ে অনেক অনেক জায়গা অনেক ছোট ছোট দেখা গিয়েছে যে কি বলবো, ক্লিপ মানে রিলস টাইপ হয়েছে। অ্যান্ড জায়গাটার নাম হচ্ছে মুকেশ মিলস, যেটা কিনা অলমোস্ট মনে হয় 1892 সালের দিকে প্রায় 10 একর জমির উপর তৈরি করা হয়। 1892 সাল, খুব ভালো কথা, কাপড় তৈরি করা হতো এখানটাতে এই মিলসে। অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে যে মুভিগুলো শুটিং এখানে করা হয়েছিল, প্রত্যেকে কেউ না কেউ কিছু না কিছু ফেস করেছে, বিশেষ করে যখন রাত 3টা বাজে প্রত্যেকে ফেস করছে। এবং একটা ঘটনা এমন ছিল যে কোনো একজন ড্যান্সার, তিনি অ্যাকচুয়ালি একটা শুট করছিলেন ড্যান্সার, ঠিক ওই টাইমে নাকি সে পজেসড হয়ে যায় এবং তাকে হসপিটালে নিতে হয়, মানে এতটাই খারাপ সিচুয়েশন হয়ে গিয়েছিল তাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। পরবর্তীতে অ্যাকচুয়ালি তিনি সেখানে আর যাননি, তিনি সেখানে আর কোনো শুটিং মানে টোটালি শুটিং করতে নিষেধ করে দিয়েছিলেন। ইভেন কোনো এক সময় নাকি অমিতাভ বচ্চনকেও কোনো একটা কাজের জন্য অফার করা হয়েছিল, সে ডিরেক্ট বলেছে যে না আমি সেখানে যাব না। ইভেন সে অন্যান্য অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেসদেরকেও বলেছেন যে মুকেশ মিলসকে ঘিরে যদি কোনো কাজ থেকে থাকে তবে সেখানে না যাওয়াই ভালো, বিশেষ করে সন্ধ্যার পর তো অবশ্যই না। তো আসা যাক গল্পটা কি। 1892 সালের দিকে অ্যাকচুয়ালি এই মিলটা তৈরি করা হয় প্রায় 10 একর জমির উপর, অনেক মানুষজন এখানে কাজ করত। বাট আনফর্চুনেটলি 1970 এর দিকে শর্ট সার্কিট হয়ে পুরো মিলে আগুন ছড়িয়ে পড়ে এবং তখন অনেকেই মারা যায়, অনেকেই মানে কি বলবো, আকস্মিক এই ঘটনায় কেউ পালাতে পেরেছিল, কেউ নিজেকে বাঁচাতে পেরেছিল, কেউ বাঁচাতে পারেনি। তো এই ঘটনায় অনেকে মারা যায়। এরপরে প্রায় 2 বছর এই মিলটা বন্ধ ছিল, 2 বছর পর আবারও নতুন করে এই মিলটা ওপেন করা হয়। এবং তখন এই মিলে কথিত আছে, বলা হয় অ্যাকচুয়ালি যে এই মিলসটা যার আন্ডারে ছিলেন, যে তদারকি করতেন, সে নাকি খুবই নিষ্ঠুর প্রকৃতির একজন মানুষ ছিলেন এবং শ্রমিক যারা ছিল তাদেরকে দেশে প্রচুর পরিমাণে মানে গাধার খাটনি যেটাকে বলে সেটা তো করাতোই, সাথে সে পর্যাপ্ত পরিমাণে টাকা দিত না এবং সে শ্রমিকদেরকে নির্যাতন করে একটা পৈশাচিক আনন্দ পেত, এটা কিন্তু একেবারেই কথিত। তো যাই হোক, মিলসটা আবার ওপেন হয় এবং আবারও কাজ শুরু হয়, কিন্তু কিছুদিনের মাথায় সেম ওয়েতে আবারও আগুন ধরে যায় এবং এবারও প্রচুর সংখ্যক লোক মারা যায়। এই ঘটনার পর আজ পর্যন্ত এই মিলসটা ওপেন করা হয়নি, কিন্তু বিষয়টা হচ্ছে প্রতিদিন ঠিক রাত 3টা মানে এক্সাক্ট রাত 3টা বাজলেই শুরু হয় তাণ্ডব। অনেক মানুষের আর্তনাদ, অনেক মানুষের চিৎকার, কেউ আগুনে পুড়ে যাচ্ছে, ইভেন অনেকে নাকি এটাও দেখেছে যে মানে যারা হয় না যে আমি অনেক সাহসী, আমি চুরে সারা রাত দেখবো, আমি দেখতে চাই ভূত দেখতে কেমন, আত্মা দেখতে কেমন, যাই হোক এমন অনেকেই তারা নাকি এটাও ফেস করেছে যে তারা চারপাশে তাদের নিজস্ব মানে তাদের নিজের চারপাশে আসলে তারা দেখছে যে অনেক মানে মানুষ তাদের গায়ে আগুন ধরে আছে, তারা চিৎকার দিচ্ছে। ইভেন এটাও বলা হয় যে ওই যে বললাম মিলটা তদারকি করতেন যিনি সেকেন্ড টাইম, তিনি খুবই নিষ্ঠুর একজন মানুষ ছিলেন। বলা হয় যে সেই মানুষটাও আসলে ওই আগুনে পুড়ে মারা যায় এবং তার আত্মাই নাকি প্রত্যেকটা আত্মাকে বন্দী করে রেখেছে। এখন পর্যন্ত সেই আত্মাগুলোকে সে ওখান থেকে যেতে দিচ্ছে না এবং তাদেরকে নির্যাতন করা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি বল, এটা কথিত অ্যাকচুয়ালি। তবে হ্যাঁ, যারা ফেস করেছেন বিষয়গুলো, মানে কি বলবো, এই প্লেসকে ঘিরে ভৌতিক যে বিষয়গুলো রয়েছে যারা ফেস করেছেন, তারা প্রত্যেকে বলেছেন যে আপনি রাত 2টা পর্যন্ত থাকবেন, কোনো সমস্যা নাই, কিন্তু যে মুহূর্তে রাত 3টা বেজে যাবে ঠিক তখনই তাণ্ডব শুরু হয়। আর তাণ্ডবটা এক্সপ্লেইন করার মতো না, এতটাই ভয়ঙ্কর থাকে, এতটাই ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়ে যায়। আমার এখনো মনে আছে রিতেশ দেশমুখের একটা ছোট ইন্টারভিউ দেখেছিলাম এই মুকেশ মিলসকে ঘিরে। তিনি বলেছিলেন যে তিনি কয়েকটা ছবি শুটিং সেখানে করেছেন, তিনি নিজেও ফিল করেছেন, তিনি বলেছেন যে না, আমরা রাত 3টা পর্যন্ত ছিলাম না, তার আগে চলে এসেছি, বিকজ এর আগে যা ফিল করেছি ওইটা ফিল করার পর রাত 3টা পর্যন্ত থাকা আমাদের জন্য আসলে অনেক টাফ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই ছিল অ্যাকচুয়ালি মুকেশ মিলসের ঘটনা।
অলরাইট, আমরা ভারতের পাশের দেশ ভারতের একটা দ্বিতীয় ঘটনা শুনছিলাম পুতুলের কাছ থেকে। আর যে পুতুলের কাছ থেকে তিনটে ঘটনা ইনফ্যাক্ট আমরা শুনছিলাম, ব্যাক টু ব্যাক তিনটা ঘটনা শুনলাম। আশা করছি আপনার বেশ ভালো লাগলো ঘটনাগুলো। অ্যান্ড যদি আপনি পরের পর্বে আসতে চান ঠিক একইভাবে, আর যে পুতুল যেভাবে আজকে এখানে এসছেন, আর যে পুতুল যদি আমাদের টিম ভূত স্টুডিওর মেম্বার, এখানে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে যে মানুষগুলো আসেন ঠিক তাদের মতন করে যদি আপনি এখানে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে খুবই সহজ একটা জিনিস, রেজিস্ট্রেশনের যে নিয়ম, RBS, তারপর নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। খোরশেদ আছেন আমাদের সাথে, রবিউল ইসলাম, রাহুল জয়েন করেছেন, আছেন আমাদের সাথে এই মুহূর্তে, পুষ্পিতা, থ্যাংক ইউ সো মাচ, তানজিম আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি শিপন জয়েন করেছেন এবং আরো অনেককে দেখতে পাচ্ছি, যেমনটা সঞ্জিদা আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, সুজন দেবনাথ আছেন আমাদের সাথে, তিনি পশ্চিমবঙ্গ থেকে সবসময় শুনেন এবং আজকে শুনছেন এবং দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ছোট একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে এবং ছোট্ট বিরতির ওপারে আমাদের দ্বিতীয় যিনি অতিথি তাকে আমরা ইনভাইট করবো। সো থ্যাংক ইউ সো মাচ আর যে পুতুল, এবং আবারও কোনো না কোনো একটা পর্বে দেখা হয়ে গেলে যেতেও পারে আমাদের
ইনশাআল্লাহ।
সো ছোট একটা বিরতি নিচ্ছি এবং আগামী পর্বে আপনি আসার যে প্রসেস সেটা আপনাকে অলরেডি জানিয়ে দিয়েছি। চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, বাইট দিলে কখনো মনে হয় বিস্কিট, কখনো মনে হয় চিপস। ট্রাই করবেন, শুনতে থাকুন, দেখতে থাকুন জাগো এফএম 94.4।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shape. Spicy seasoning er twist e lo prawn potato.
Guys, thamo. Eta chips naki biscuit? Khe bujhe nao. Hello guys, this is Rafsan Choto bhai. Ami naki shob kichu review korte parleo ei biscuit ta naki review korte parbo na. Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shape. Spicy seasoning er twist e lo prawn potato.
Guys, thamo. Eta chips naki biscuit? Khe bujhe nao.
বিরতির পর আর একটা বার আপনাকে স্বাগত এবং শুনছেন দেখছেন এই মুহূর্তে 94.4 জাগো এফএম, দেশের নাম্বার ওয়ান এন্টারটেইনমেন্ট স্টেশন। সঙ্গে রয়েছে আমি আরজে অপূর্ব এবং চলছে প্রতি বৃহস্পতিবার রাত থার্সডে নাইটের বিশেষ আয়োজন ভূত স্টুডিও, যার জন্য আপনাদের এত এত অপেক্ষা, এত এত SMS, এত এত কমেন্টস, এবং প্রতি সপ্তাহে এই শোটার জন্য অনেকের যে একটা যদি বলি যে কামনা বাসনা থাকে যে কখন হবে, কেন সপ্তাহে দুই দিন হয় না, ওই যে একটু আগে যেটা ডিসক্রাইব করছিলাম যে বিরিয়ানি তো আপনি প্রতিদিন যখন খাবেন ডেফিনেটলি এটার টেস্ট বা এটার ভালো লাগা বা ভালোবাসা হয়তো বা আপনার কাছে একই রকম থাকবে না। এনিওয়ে, সো ভূত স্টুডিও আবার শুরু হয়ে গেছে ছোট একটা বিরতির পর, কিন্তু আমি আরজে অপূর্ব আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম একযোগে আপনি শুনতে পাচ্ছেন, এছাড়াও আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং একই সঙ্গে আমাদের যেই ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনি সারা বিশ্বের যেই প্রান্তেই থাকেন না কেন সেখান থেকে আশা করছি যে আপনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমাদের যিনি দ্বিতীয় অতিথি তার সাথে আমরা পরিচিত হব এবং তার কাছ থেকে ব্যাক টু ব্যাক বেশ কিছু ঘটনা শুনবো। মাঝখানে তো আমি কথাবার্তা বলবই, আপনাদের এস এম এস এন্ড কমেন্টগুলো পড়ব। সো দ্বিতীয় যিনি অতিথি তার সাথে একটু পরিচিত হতে চাই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি আপু, একটু জোরে কথা বলবেন, আপনার নামটা জানতে চাই।
ভাই আমি সোনিয়া।
আচ্ছা সোনিয়া।
জি
সোনিয়া আপু কোথা থেকে আসছেন?
আমি মিরপুর ১২ থেকে আসছি।
মিরপুর ১২ থেকে। সোনিয়া আপু কি করা হয়?
আমি একজন উদ্যোক্তা এবং আমি হোম মেকার।
হোম মেকার। অলরাইট, সো আমরা আপুর কাছ থেকে বেশ কিছু ঘটনা শুনবো, তারপর একটা ঘটনা শুনে যখন ফিরছি তখন আপনাদের পাঠানো এসএমএস এবং কমেন্টগুলো আমরা পড়ব। তো আপু প্রথম কোন ঘটনাটা আমরা শুনছি?
আমি এখন যে ঘটনাটা বলবো এই ঘটনাটা ঘটেছে আমার সাথেই। আমার যখন ৬ বছর বয়স ছিল তো নর্মালি আমরা বাচ্চারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, খেলতে যাই, মানে আমাদের বাড়ির আশেপাশে যেসব জায়গাতে আমরা খেলি। তো আমাদের ওখানটা মূলত মানে বাজারের উপরে আমাদের বাড়িটা, বাজারের একদম মাঝখানে মেইন পয়েন্টে। তো পাশে কাঁচা বাজার আছে এবং সাইডে হচ্ছে ওখানে গরুর গোশটাও বিক্রি করা হয়। তো ওখানে গরু যে জবাই করে এটা দুইটা জায়গা ছিল, দুইটা জায়গা থেকে সবাই বলতো যে ওখানে যেও না, ওখানে সমস্যা আছে। তো ওখানে হতো কি যে অনেকে বলতো যে রাত্রিবেলায় ওখান থেকে অনেকেই গলা কাটা একটা ঘোড়া দেখে এবং ওই ঘোড়াটা যে দেখতো তার জ্বর আসতো, সে ভয় পেত। পরবর্তীতে সে আবার এক মাস দুই মাস সে অসুস্থ থাকতো, পরে সেরে যেত। আবার এমনও হয়েছে যে অনেকে মারাও গেছে যারা বাচ্চা, কারণ তারা ভয়টা আসলে নিতে পারতো না। তো আমার বাড়ি থেকে আমার দাদু নিষেধ করতো যেতে, আম্মু নিষেধ করতো, কিন্তু আমি আসলে নিষেধটা মানতাম না, খুবই দুরন্ত ছিলাম। আমি খেলতে যেতাম, সাথে আমার খেলার সাথীরাও যেত। তো এমনই একটা টাইমে আমরা ওখানে গেছিলাম খেলতে, একটা আম গাছ ছিল ওখানে, ওটা ছিল পুকুর পার, ওখানে গরুটা জবাই দেওয়া হতো। তো আমরা ছিলাম ওখানে চারজন, আমার ফুফাতো ভাই, আমি আর আমার প্রতিবেশী দুজন। তো আমরা দুপুরে ওখান থেকে আসছি, খেলা করছি, গাছ থেকে আমরা আম নিয়েছিলাম। তো ওখান থেকে আসার পর থেকে আমার জ্বর শুরু হয়। আমি ভয় পাইনি কিন্তু আমার জ্বরটা চলে আসে। তো জ্বর আসার পরে মা বাবা যেটা করে প্রথম মেডিসিন দেয়। তো আমার জ্বরটা যাচ্ছে না, ডক্টরের কাছে নেয়, আমার জ্বরটা যাচ্ছে না। তো এরপরে আমাদের বাড়ির সামনাসামনি হচ্ছে মসজিদ। তো মসজিদের যিনি ইমাম ছিলেন, তো কাকু বলল যে ঠিক আছে আমি একটু ওকে ঝাড়ফুঁক করে। তো উনি আমাকে ঝাড়ফুঁকের জন্য আসলো আমার বাড়িতে। আসার পরে উনি যে রুকায়া করে আর কি, তো উনি রুকায়া হচ্ছে শুরু করলো। তো পরে উনি দেখলো যে আমার আসলে জিনের দৃষ্টি পড়ছে আমার উপরে। আমি যে খেলতে গেছিলাম ওইখানে যে গরু জবাই দেওয়া হতো, তো ওখানে মূলত একটা খারাপ জিন থাকতো, তার দৃষ্টিটা আমার উপরে পড়ছে। তো উনি আমাকে প্রথম হচ্ছে পানি পরে দিল, এরপরে সাথে একটা তাবিজ দিল। আমি বেশ কিছুদিন ভালো ছিলাম। এভাবে করে বেশ তিন বছর চার বছর এভাবে কাটছে। তো আমি আবার যখন ক্লাস সিক্সে উঠলাম ২০০৬ সালে, তো তখন আবারও প্রবলেমটা শুরু হলো। আর তখন আর ওই মসজিদের ইমাম যিনি ছিলেন, কাকু আর ওখানে তখন থাকে না, উনি অন্য আরেকটা জায়গাতে ট্রান্সফার হয়ে গেছে। তো তখন ফোন এতটা ব্যবহার হতো না, এজন্য ওনার সাথে যোগাযোগটা আমাদের ছিল না। তো তখন কি হলো, আমাদের পাশের গ্রামে আরেকজন ছিল, ওই দাদুটার নাম হচ্ছে হারেস। তো উনি আমার জন্য আর কি, আমার আম্মু গেছিল ওখানে আমাকে নিয়ে। তো ওখানে দেখানোর পরে বললো যে হচ্ছে যে জিনটার প্রভাব ছিল ওটা চলে গেছে, এখন নতুন করে আরেকটি জিন আমার দিকে দৃষ্টি দিয়েছে এবং সেটা হচ্ছে ভালো জিন। তো সে যাতে কোনো ক্ষতি না করতে পারে এই জন্য আমাকে একটা তাবিজ দিও। এটার মধ্যে গাছ আরো ওনার সিক্রেট কি কি ছিল সেটা জানি না, তবে এটার জন্য আমি আবার বেশ কিছুদিন ভালো ছিলাম। আর খারাপ থাকাটা ছিল হচ্ছে আমার মাথা ব্যথা। আমার মাথাটা এত পরিমাণ ব্যথা করত যে আমার নিজের মাথার চুলগুলো আমি নিজে ছিঁড়ে ফেলতাম। আমি সেন্সলেস হয়ে যেতাম, আমার দাঁতগুলো আটকে যেত, জিহ্বাটা বাইরে থাকতো, মুখ দিয়ে ফেনা বের হয়ে যেত। তো হারেস দাদুর কাছ থেকে তাবিজটা নেওয়ার পরে আমি সুস্থ থাকি। এরপর আবারও মাঝখানে কিছু বছর গ্যাপ যায়। আমি যখন ক্লাস টেনে আসি 10 সালে, তখন আবারও শুরু হয় এই মাথা ব্যথা, খিচুনি, মুখ দিয়ে ফেনা ওঠা, দাঁত লেগে যাওয়া, এগুলো শুরু হয়। তো তখন আবারও দাদুর কাছে গেলাম। তো দাদু বলল যে হচ্ছে আমার দ্বারা তো আর সম্ভব হচ্ছে না, আমার তো বয়স হয়েছে, তো ওনাকে একজন পীরের কাছে নিয়ে যান, আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ওখানে নিয়ে যান। তো আমার আব্বু আম্মু, আমার দাদু, আমার আন্টি সবাই মিলে আমাকে নিয়ে গেল হচ্ছে সাতক্ষীরাতে একজন পীরের ওখানে নিয়ে গেল। আমি পরে শুনেছি এই কথাটা আর কি, মানে 2010-এ আমার সাথে যে ঘটনাগুলো ঘটছে মাঝখানে আমি এটা নিজে জানিও না যে আসলে কি ঘটছে। আমি ক্লাসে বসে আমি অজ্ঞান হয়ে যাই, আমি কারোর সাথে কথা বলতে গেলে কি বলছে আমি খেয়াল করি না, আমার মেজাজটা খিটখিটে হয়ে থাকে। কেউ যদি ভালো কথাও বলে আমি তার উপরে এমন রেগে যাই যেন তাকে মেরে আমি একেবারে মেরেই ফেলবো, এই আমার ব্যবহারটা এমন হয়ে যায়। আর সাথে যে মাথা ব্যথা, এর জন্য আমাকে হসপিটালেও ভর্তি করেছিল। তো সবকিছু শেষে আর কি যে সাতক্ষীরাতে পীরের ওখানে যে আমাকে নিয়ে যায়, তো ওখানে নেওয়ার পরে ওখানে যে পীর সাহেব ছিলেন, তো উনি আমার উপরে হচ্ছে রুকায়া যেটা করে রুকায়া করছে, তো পরে হচ্ছে জিন হাজির করছে। তো জিন হাজির করার পরে ওখান থেকে জিনটা কথা বলছে আর কি, সে আমার সাথেই থাকে এবং সে আমার ঘরেই থাকে অলওয়েজ, আমি যেখানে যাই সে আমার সাথে সাথেই থাকে, কিন্তু সে আবার আমার ক্ষতি করবে না এমনটা। কিন্তু আমি যে অসুস্থ হয়েছি, আমার যে মাথা ব্যথা করে, আমি চুল ছিঁড়ে ফেলি, আমি রেগে যাই, এগুলো কেন হচ্ছে যখন তার কাছে জিজ্ঞাসা করা হলো, তখন বলল যে আমার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো তখন আমার বাড়ি থেকে সবাই তো অবাক যে আসলে এটা কিভাবে হলো। তো তখন উত্তর আসলো, মানে জিনটাই বলছে যে মেয়েদের যে পিরিয়ড হয়, তো আমার যখন ফার্স্ট পিরিয়ড হয়েছে ওই টাইমটাতে আমার পিরিয়ডে যে হচ্ছে আমরা যেটা ব্যবহার করি আর কি, যে ন্যাপকিন কি হচ্ছে কাপড় যেটা, ওটার একটা টুকরা আমার হাতের নখ, আমার মাথার চুল, আমার পরনের যে কাপড় এবং আমার পায়ের নিচে যে মাটিটা থাকে, আমি যেখানে দাঁড়িয়েছিলাম এই মাটিটা নিয়ে আমার উপরে মূলত এই ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে। আর এমনকি আমাকে নাকি সাথে করে নিয়ে ব্ল্যাক ম্যাজিকটা করেছে, সাথে কবর থেকে যে কাপনের কাপড়গুলা উঠাই, এগুলা সিঁদুর, এগুলা সবগুলাই ছিল। আমি যে ওখানে ছিলাম, জিনটা যে কথা বলছিল, তো পীর সাহেব যিনি ছিলেন উনি বললেন যে ঠিক আছে তুমি তাবিজটা উঠাই কেন নিয়ে আসছো না। তো পরে মূলত উনি বললেন, যিনি জিন ছিলেন আর কি, এখনো আছেন উনি আমার সাথেই আছেন, তো উনি একজন মেয়ে ছেলে না, তো উনি মূলত বলল যে আমি এটা পারবো না, ওকে ছোটবেলায় যে একজনের কাছে নেওয়া হয়েছিল হারেস, এটা উনি উঠাতে পারবে, ওনার কাছেই আবার আপনি পাঠিয়ে দেন, এই তাবিজটা ওই সাইড থেকে করা হয়েছে। কিন্তু ওই ব্যক্তি আসলে জানে না যে এই তাবিজটা কাকে করা হয়েছে, এই ব্ল্যাক ম্যাজিকটা কার নামে হচ্ছে। তো পরবর্তীতে পীর সাহেব আমাদেরকে বাসায় পাঠিয়ে দেয়, ওই দিনই আমরা বাসায় ফেরত আসি। এবং ওই হারিস দাদুর কাছে আবারও যায়। যাওয়ার পরে সমস্ত ঘটনা খুলে বলে, এবং খুলে বলার পরে হারিস দাদু ওই তাবিজটা নিজেই উঠাই নিয়ে আসে এবং ওটা নষ্ট করে দেয়, এবং আলাদা করে আমাকে আরেকটা উনি তাবিজ দিয়ে দেয়। তারপরে আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ।
এবং এটাই আপনার প্রথম ঘটনা। আমরা সবসময় যেটা বলি যে এই ধরনের ব্যাপার স্যাপার থেকে যতটা সম্ভব আমরা নিজেরা দূরে থাকতে পারি, কিংবা এই ধরনের ব্যাড প্র্যাকটিস, ব্ল্যাক ম্যাজিক রিলেটেড এই ধরনের ব্যাপার স্যাপার, ঘৃণ্য যে অপরাধ কিংবা খুব বাজে একটা কাজ, এই ব্যাপারগুলো থেকে দূরে থাকা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। অনেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফেসবুকের থ্রুতে, কেউ ইউটিউবে আমাদের যে ফেসবুক চ্যানেল রয়েছে সেখানে কমেন্ট করছেন। যেমনটা সাজ্জাদ হুসাইন বলছেন, গল্পটা বেশ ভালো লাগছে, আপুকে ওয়েলকাম আসার জন্য। আর আলী আকন্দ জয়েন করেছেন ওদের সাথে, সাকিব হুসাইন আছেন ওদের সাথে কুষ্টিয়া থেকে, তিনি দেখছেন আমাদেরকে। মোহাম্মদ মইনুর রহমান বলছেন তিনি আছেন, আলভি ব্যাপারী জয়েন করেছেন, কাজী শাবাব আছেন আমাদের সাথে, আর রাতুল তালুকদার আছেন, তিনি বলছেন যে তিনি গত প্রায় তিন মাস যাবৎ আমাদেরকে শুনছেন, থ্যাংক ইউ। মোহাম্মদ মহিউদ্দিন বলছেন তিনি শুনছেন আমাদেরকে এই মুহূর্তে আলমডাঙ্গা মানে কুষ্টিয়া থেকে, তিনিও আছেন। ফরদিন ফারাজ আছেন আমাদের সাথে, দেওয়ান আনিসুর রহমান জয়েন করেছেন, এরকমটা আরো বেশ কিছু বন্ধু কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। চলুন আমরা আবারও যেটা করি সেটা হচ্ছে যে আমাদের দ্বিতীয় যিনি গেস্ট তার সাথে, তার কাছ থেকে আমরা তার দ্বিতীয় ঘটনাটা শুনতে চাই। আপু আপনার নামটা আরেকটা বার
আমার নানু বাড়ি মূলত হচ্ছে যশোর জেলার শার্শা থানাতে। তো ওখানে এখনো পর্যন্ত এই ঘটনাগুলো ঘটে। তো ঘটনাটা ঘটেছিল হচ্ছে রাত্রিবেলা, এটা প্রায় সময় ঘটত। আমার নানু উঠানে কাজ করতো গ্রামে এবারে। তো উঠানের উপর দিয়ে অনেক সময় আমরা যেটা হচ্ছে বলে যেটা মিথেন গ্যাস একটা, যে আলোর একটা যে গোল্লা চলে যায়, তো আসলে এটা প্রতিনিয়ত আমার নানু দেখত। এবং আমার নানুর একটাই কথা ছিল, তার মা শিখিয়ে দিয়েছিল যে তুমি এটা বলবে, তুমি তোমার কাজে যাও, আমি আমার কাজ করি, তুমি আমার কোনো ক্ষতি করো না, আমিও তোমার কোনো ক্ষতি চাই না। তো নানু এভাবে কাজ করত। তো সেদিনও রাত্রিবেলা আমার নানু ঘরে ঘুমিয়ে গেছে, তো হঠাৎ করে আমার নানুর ঘুমটা ভেঙে যায় একটা আওয়াজে। আওয়াজটা ছিল অনেক সময় যে কুকুর কিংবা হচ্ছে বড় কোনো প্রাণী যে হাড় যে চিবানোর একটা আওয়াজ আছে, এই যে আওয়াজটা, এই আওয়াজটা পেয়ে মূলত আমার নানুর ঘুমটা ভেঙে যায়। তো আমার নানু ভাবছে যে গ্রামে যেহেতু থাকে, তাদের গরু ছাগল ভেড়া সবগুলো আছে, গোয়ালে আছে, তো চোর আসতে পারে, শীত কাটতে পারে, তো সে এই শীত কাটার আন্দাজটা নিয়ে সে বাইরে যায়। বাইরে যাওয়ার পরে সে দরজার কাছে তাদের লাঠি রাখা থাকে, পরবর্তী বাঁশের যে লাঠিগুলো আছে ওগুলো সবসময় রেখে দেয় আর কি, যে চোর আসলে তো অবশ্যই লাগবে, কিংবা বাসার অন্যান্য কাজে যাতে ব্যবহার হয়। তো আমার নানু একটা লাঠি নিয়ে ঘরের থেকে নিচে উঠানে নামে, নেমে সে প্রথম হচ্ছে গোয়াল বাইরে থেকে দেখে, চেক করে যে গরু ঠিক আছে কিনা। এরপরে আস্তে করে সে গোয়ালের পিছনে যায়, বাড়ির যে বাউন্ডারি যে ওয়ালটা ওখান থেকে গেটটা খুলে সে বাইরে যায়, বাইরে যায় দেখতে যে আসলেই চোর আসছে কিনা, শীত কাটছে কিনা। তো সে যায়, যাবার পরে পাশে একটা লেবু গাছ ছিল গোয়ালের পিছন সাইডে, ওখানে সে দাঁড়িয়ে শোনে যে কিছু একটা গোংরানির আওয়াজ আসছে, যে মানুষের যেমন হচ্ছে যে খিচুনি আসলে যেমন একটা গোংরানির আওয়াজ হয়, তো এই আওয়াজটা হচ্ছে আমার নানু খেয়াল করছে, কিন্তু তার হাতে কোনো আলো নাই, এজন্য সে সামনেও যেতে পারছে না। আর পাশে কবরস্থান, নানু জানে এখানে যে সমস্যা আছে, এজন্য সে সামনেও যাচ্ছে না, সে চুপচাপ ওখানে দাঁড়িয়ে দেখছে, তো দেখছে তার কোনো সেন্সই নাই, সে ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। তো ঘন্টাখানেক হবে আমার নানু দেখছে যে পাশে নাই, আমার নানা ঘুম থেকে উঠে বসলো এবং সে পরে একটা টর্চ লাইট নিয়ে বাইরে আসলো। বাইরে এসে সে দেখে যে পাশে যে লাঠিগুলো রাখা থাকে ওখানে লাঠিটা নাই, আমার নানুর জুতা নাই। তো আমার নানা প্রথম করলো যে গ্রামের যে টয়লেটগুলো একটু দূরে হয়, সে প্রথমে টয়লেটের ওখানে গেল, দেখলো ওখানেও নাই। তো পরে দেখে যে গঙ্গানির আওয়াজ আসছে। আমার নানা ওই শব্দটা ফলো করে এবং সে বাইরে যায়। দূর থেকে দেখে যে আমার নানা ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার নানা ওখানে যায়, গিয়ে আমার নানুকে ধরে দেখছে যে ওখানে মানে হাড় চিবাচ্ছে, একটা মানে বিকট মানে আওয়াজ আসছে এবং দেখতে খুবই অদ্ভুত ভয়ঙ্কর। গায়ের মধ্যে যেন লোম মানে পুরোপুরি লোমশ একটা প্রাণীর মতো, এমন একটা প্রাণীর মতো একটা জিনিস সে হাড় চিবাচ্ছে এবং সেটা মানুষের একটা মাথার খুলি সে চিবাচ্ছে। পরে আমার নানা আমার নানুর মুখটা চেপে ধরে ঘরে নিয়ে আসলো এবং সেদিন রাতটা ভালোভাবেই গেল, চুপচাপ ছিল। পরের দিন আমার নানু যখন সন্ধ্যায় কাজ করছে, তো কাজ শেষে তাদের যে হচ্ছে পানি যে লাগবে ঘরে সেটার জন্য মূলত পুকুর থেকে তারা পানি উঠাতো, আমার নানু পুকুরের কাছে পানি নিয়ে আসতে, আর পুকুরটা হচ্ছে কবরস্থানের সাথে। তো পানি নিয়ে আসার সময় আমার নানুর কলসটা যেন উঠছে না, অনেকের ধরা হয় যে পা টেনে ধরছে কি কাপড় টেনে ধরছে এমনটা হয়, কিন্তু আমার নানু কলসটাই উঠাইতে পারছে না, হাত দিয়ে উঠাইতেই পারছে না। তো ওখান থেকে আমার নানু কলসটা রেখে ব্যাস উঠে দৌড়ায় চলে আসছে। ওই দিন এ ব্যাপারটা গেল। আমার নানা আবার হচ্ছে একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, উনি মারা গেছেন অবশ্য, তো উনি আবার যে ঝাড়ফুঁক ব্যাপারগুলা দোয়া আমল করতেন উনি নানুকে ঝাড়ফুঁক করে দিয়েছেন আর সন্ধ্যাবেলায় বাইরে যেতে না করেছেন। ওই দিনের ব্যাপারটাও গেছে। এর পরে তৃতীয় দিন সময়টা গেল রাত্রিবেলা 8-10টার দিকে হবে। তো ওই সময় আমার নানু যে ঘরে আছে তার ঘরে জালনায় মূলত নখ আসে এবং ওই যে লোমশ দেখতে যে একটা ভয়ঙ্কর চেহারার যে একটা জিনিস যেটা দেখেছে, আমার নানুর চুলটা জালনা দিয়ে টান দিয়ে ধরে রেখেছে। আর কেউ ঘরে নাই, সবাই হচ্ছে বাড়িটা মূলত দুইতলা ছিল, উপরে ছিল। আর আমার নানা গেছিল বাজারে, বাজার থেকে আসার সময় দেখে যে আমার নানু চিল্লাচ্ছে আর বাইরের দিকে তার চুলটা বের করা। তো আমার নানু হচ্ছে চিৎকার করছে। তো পরবর্তীতে আমার নানা এসে তাড়াতাড়ি হচ্ছে ওখানে পানি নেয়, পাশে টিউবওয়েল ছিল পানি নিয়েছে পাশের বাড়ি থেকে, নিয়ে মগে করে যে পানিটা নিয়েছে ওটাতে হচ্ছে সুরা পরে ফু দিয়ে উনি ওখানে পানিটা ছিটাই দিয়েছে। পরে আমার নানুর চুলটা ছেড়ে দেওয়ার পরে নানু ওখানে পড়ে যায় এবং সেন্সলেস হয়ে যায়। আর এই ঘটনাটা এখনো আমার নানুর সাথে ঘটে। আমার নানু সন্ধ্যার পরে এখনো পর্যন্ত রাস্তায় যেতে পারে না, পুকুর পাড়ে যেতে পারে না, পাশে একটা বাঁশঝাড় আছে ওই সাইড দিয়ে আমার নানু আজও পর্যন্ত যেতে পারে না। আমার নানু এখন এজন্য অসুস্থ আছে, সবার কাছে আমি দোয়া চাচ্ছি এজন্য।
অবশ্যই, এবং আপনার নানির জন্য অনেক অনেক প্রার্থনা আমাদের পক্ষ থেকে, এবং এটা আপনার সেকেন্ড স্টোরি ছিল। থ্যাংক ইউ সো মাচ সোনিয়া আপু। আছেন আমাদের সাথে এই মুহূর্তে বুশরা খান, তিনি আছেন ওল্ড ইউএইচএস থেকে, সবসময় আমাদেরকে দেখেন এবং বাসায় তিনি এবং তার কাজিন সিনথিয়া তারা দুজন মিলে শুনছেন, এবং প্রায় রাতেই তাদের বাসায় তিনি কান্নার শব্দ শুনতে পান, কখনো কখনো কেউ হাঁটছে বা দৌড়াচ্ছে এরকম শব্দ এবং বাচ্চার কান্নার শব্দ, এগুলো কেন হয়। আসলে ওই যে সবসময় আমরা যে কথাটা বলে থাকি প্যারানর্মাল ঘটনা বা হচ্ছে ভৌতিক অলৌকিক ঘটনা কখন কিভাবে ঘটে বা কার সঙ্গে ঘটে এইটার জন্য তো কেউ প্রস্তুত থাকে না, বাট আমাদের এই ছোট্ট পৃথিবীতে মানে আমি আপনি যা দেখি আমি আপনি যা বুঝি এর বাইরেও কিন্তু আমি এর আগে কথাটা বলেছি বা অনেকেই কথাটা বলে থাকেন যে কিছু না কিছু ঘটে এবং কিছু না কিছু রটে। এবং যেহেতু যদি আমি আমার ধর্মীয় জায়গা থেকে বলি, যেহেতু আমি ইসলাম ধর্ম বিলংস করছি, যে মানুষের পাশাপাশি কিন্তু জিন এবং ইনসান, সো এই দুটো বিষয় কিন্তু আপনাকে মেনে নিতেই হবে। আমার আপনার আশপাশে কিছু না কিছু কিন্তু প্রতিনিয়ত রয়েছে যারা আমাদেরকে হয়তো বা আমাদের আশপাশে রয়েছে, কিংবা আপনি যখন আমাদেরকে এই মুহূর্তে দেখছেন এমনও হতে পারে যে আমার ঠিক পাশের এই জায়গাটিতে কিছু একটার অবস্থান রয়েছে, কিংবা আপনি যে ফ্ল্যাটে রয়েছেন আপনার ফ্ল্যাটটায় কিছু হচ্ছে না, আপনার ঠিক ওপরের তলায় যেই ফ্যামিলিটা বাস করছে তাদের সঙ্গে কিছু না কিছু নিয়মিতভাবে ঘটে যাচ্ছে। এনিওয়েজ হলেও হতে পারে, তো সবকিছু নিয়ে কিন্তু আমাদের ভূত স্টুডিওটা আজকে চলছে। আরো প্রায় 3-4 ঘটনা আমরা সোনিয়াপুর কাছ থেকে শুনবো। সোনিয়াপুর কাছ থেকে ঘটনাটি শুনবার আগে আপনাকে বলতে চাই, পরের পর্ব, এক্স্যাক্টলি পরের পর্বে আপনাকে আমরা চাই। ডেফিনেটলি পরের পর্বটা হবে আরো বেশি কালারফুল। তার জন্য যেটা করতে হবে, সিম্পলি রেজিস্ট্রেশন করার যেটা নিয়ম, যদি আপনি কনফার্ম হয়ে থাকেন যে আপনি এখানে আসবেন, আপনার গল্পগুলো বলবেন, প্লিজ তাহলে রেজিস্ট্রেশন করবেন। আদারওয়াইজ রেজিস্ট্রেশন করে আপনার প্রায় 3 খরচ করার কোনো প্রয়োজন নাই। তো যারা এখানে ডিটারমাইন্ড হবেন যে না আপনাকে এখানে ফোন কল দেয়া হবে এখান থেকে, এবং আপনার ওভার দ্য ফোন মিনিমাম একটা গল্প শোনা হবে, যদি ব্যাটে বলে মিলে যায় আপনাকে ইনভাইট করা হবে নেক্সট এপিসোডে আপনার ঘটনাগুলো বলবার জন্য। সো পরের পর্বে যদি আপনি আসতে চান, RBS, আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, এবং পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। চলুন সোনিয়াপুর কাছে আমরা যাই, সোনিয়াপুর তৃতীয় ঘটনাটা শুনি। সোনিয়াপুর এখন কোন ঘটনাটা শুনবো?
এখন যে ঘটনাটা ঘটেছে এটা আমার নানু বাড়িতে, এটা আমার সাথে এবং আমার ছোট মামি যিনি ওনার সাথে, আমরা দুজন একসাথেই ছিলাম। আমার নানু বাড়িতে আমি বড় হয়েছি বলাই চলে। তো আন্টিদের সবারই বিয়ে হয়ে গেছে, আমার বড় মামা অলরেডি আরেক জায়গাতে সে সেপারেট হয়ে গেছে তার বাচ্চা কাচ্চাতে নিয়ে। তো এখন নানু বাড়িতে থাকে হচ্ছে আমার নানা নানু, আমার ছোট মামা। আমার নানা তখন বেঁচে ছিলেন, তো আমার নানা ছিলেন হচ্ছে নিচতলায়, উনি শুয়েছিলেন। আর আমি আর আমার ছোট মামি আমরা প্রায় সমবয়সী, তো দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা আমাদের এখনো অনেক ভালো। আমাদের বন্ডিংটা এমন পর্যায়ে যে আমরা যেন বান্ধবী। তো আমার মামা বাসায় ছিল না, আমরা দুজনই ছিলাম। তো আমরা দুজন টিভি দেখছিলাম, তো মনে হলো যে গরমের সময় তো আমরা কেননা ছাদে যাই, তো ছাদে যে আমরা গল্প করি। তো গ্রামের বাড়ি ছাদের উপরে আমরা হচ্ছে গেছি, একটা বিছানা এবং দুজন হচ্ছে শুয়ে শুয়ে গল্প করবে জন্য দুইটা বালিশ আমরা নিয়ে গেছি। তো দুজনে আমরা শুয়ে শুয়ে ওখানে গল্প করছি নিজেদের মতো। তো গল্প করার পর সময় দুজনেরই ফিল হলো যে বিল্ডিংটা যেন কেঁপে উঠল, যেন ভূমিকম্প হচ্ছে। তো ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিই যে হ্যাঁ ভূমিকম্প হতেই পারে, হয়। তো আমি জিজ্ঞাসা করলাম আমার মামির কাছে যে মামি কিছু বুঝতে পারলেন? হ্যাঁ বুঝছি ভূমিকম্প হয়েছে, মানে দুজনে মজার ছলে নিয়েছি ব্যাপারটা যে হ্যাঁ ভূমিকম্প হয়েছে, এবং দুজনেরই হচ্ছে আমরা দুজনই হেলদি। তো এই ব্যাপারটা নিয়ে আমরা দুজন হাসাহাসি করছি, হ্যাঁ তুই যে নড়চড়া করছিস এজন্য ভূমিকম্প হয়েছে, বিল্ডিং কেঁপে গেছে না ভেঙেই পড়তো। তো এরকম করতে করতে আমরা হচ্ছে আকাশের দিকে তাকায় আসছি। তো আমরা বলছি ঠিক আছে আমরা তারাগুন, মানে তারাগুনার খেলা করব, কে কয়টা গুনতে পারে। তো একটা পর্যায়ে হলো কি যে মামা ফোন দিল, তো আমার মামি মামার সাথে কথা বলছে আর আমরা দুজন তো আছি ওখানে, আর তো কেউই নাই। নানু আমার যে নানা ভাই যিনি উনি নিচে আছে শুয়ে, এখন একটু ভয় ভয়ও লাগছে কারণ পাশে কবরস্থান আগেই বলেছি, আর ওখানে মূলত ছোট বাচ্চা থেকে শুরু করে সুইসাইড করা ব্যক্তি থেকে শুরু করে মানে সমস্ত যারা মারা যায় মানে সব ধরনের ব্যক্তিকে ওখানে কবর দেওয়া হয়, মুসলিম যারা আছে তাদের সবাইকে ওখানে কবরস্থ করা হয়। তো একটু ভয় ভয় লাগছে। তো তারপরে মামি আছে, একটু সাহস আছে আর মামা কথা বলছে আর নানাও আছে, এই জন্য একটু সাহস পেয়ে আমরা ব্যাস আমি আছি। আর মনে মনে যে ভয় পাচ্ছি মামিকে বলছি না, আর ওদিকে ওদিকে আমার মামিও মনে মনে ভয় পাচ্ছে কিন্তু সে প্রকাশ করছে না, সে আমাকে পরে বলেছে। তো আকাশের দিকে তাকিয়ে দেখি দক্ষিণ থেকে উত্তরের দিকে একটা তারা যেন আস্তে আস্তে করে সরে যাচ্ছে। তো হ্যাঁ তারা সরে, তারা তার স্থান পরিবর্তন করে, এটাও নর্মালি নিয়েছি। কিন্তু ঠিক 5-7 পরে আবারও খেয়াল করলাম এবার যেন উত্তর থেকে দক্ষিণে আবারও একসাথে দুটো তারা মুভ করছে, যে যার স্থান পরিবর্তন করছে। পরে আমি আমার মামিকে দেখালাম যে মামি দেখেন তো আসলে কি হচ্ছে এগুলো। তো মামিও বললো যে না এভাবে আসলে যাই, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু আধা ঘন্টা এভাবে আমরা আবারও গল্প করলাম ওদিকে মন না দিয়ে। কিন্তু পরে যখন আমরা খেয়াল করলাম, তারা একটা দুইটা না, যেন একসাথে চার পাঁচটা তারা আকাশের এদিক থেকে ওদিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো তখন আমরা একটু করে ভয় পাচ্ছি। এবং ছাদের হচ্ছে দুইটা সাইড, মাঝখান দিয়ে মূলত হচ্ছে ছাদে ওঠার যে সিঁড়িটা। তো অন্য সাইডে, মানে আমরা ছিলাম হচ্ছে পশ্চিম সাইডে, এবং পূর্ব সাইডে ইট রাখা ছিল। ওই সাইডটা মূলত হচ্ছে ইট রাখা, যেগুলা ওই ইটগুলো যেন কেউ মুভ করছে, এক একটা যেন সরে যাচ্ছে। তো আমরা ভয় পেলাম এবং আকাশের দিকে তাকাই, দেখি যে তারাগুলো বারবার ছুটোছুটি করছে এবং নিচে যেন নূপুর বাজছে, কেউ যেন হাত দিয়ে পায়ের যে নূপুরটা হাত দিয়ে ধরে এভাবে যেন দোল দিচ্ছে এবং সেটা বাজছে। তো আমরা দ্রুত চলে আসলাম নিচে দুইতলাতে এবং দুইজন দুইজনের রুমে চলে গেলাম, কি আমরা দরজা আটকে দিয়ে যে যার মতো শুয়ে পড়লাম। তো প্রায় পাঁচ মিনিট পরে হঠাৎ করে ঘরে যে হাঁড়ি পাতিল কি হচ্ছে কাচের সিরামিকের যেসব থালা বাসন গুলো ছিল, এগুলো হঠাৎ করে সব কেঁপে উঠলো এবং হাঁড়ি পাতিল গুলো পড়ে গেল। তো দুইজন দুই পাশের রুমে ছিলাম, ওদিক থেকে আমার মামি আমাকে নাম ধরে ডেকে উঠলো, সোনিয়া বলে, আমি এপাশ থেকে মামি বলে, দুইজন দুজনের নাম ধরে যেন আমরা চিৎকার করে মাঝখানে সে একজন আরেকজনকে জড়িয়ে ধরে চিৎকার করা শুরু করেছি। তো আমার নানা শুনলো, শুনে উনি খুব দ্রুত দরজা খুলে না উপরে উঠে আসলো, এসে আমাদের দুজনকে নিচে নিয়ে ওনার রুমে বসে রাখল। তো এখন বাড়িটা ভাঙা হয়েছে আর এই যে ঘটনাগুলো যে ঘটছে, কিছুদিন আগেও মানে বাড়ির যে পিছন সাইডটা ওখানে বাঁশ গাছ আছে, মানে নানু বাড়িতে অনেকগুলো বাড়ি ঝাড় আছে, তো পিছন সাইডে যেটা আছে ওখানে একটা আম গাছ আছে, ওই আম গাছটাতে আবারও ঠিক ওরকম গোঙ্গানের শব্দ হয়েছে। একই সাথে মামি বলল যে আবারও এরকম তারাগুলো ছোটাছুটি করেছে, অথচ অন্য কেউ দেখতে পায় নাই। তো এখনো মূলত এগুলো চলছে। তো পরে জানা গেছে আর কি যে আমার নানু বাড়িতে যে বাগানটা আছে, বাড়িটা তো হচ্ছে অনেক বড় এরিয়ার, তো ওখানে আম বাগান আছে, কাঁঠাল বাগান আছে, সাইডে বাঁশ বাগান এবং কবরস্থান। তো ওখানেরই দুইটা গাছে জিন থাকে এবং অনেকগুলো জিন থাকে, তারাই মূলত এগুলো করে, আমরা যাতে বাইরে না থাকি, তাদের ডিস্টার্ব যেন না হয় তাদের চলাফেরাতে। আর এজন্য এখন কেউ আর রাত্রিবেলায় দশটার পরে কেউ বাইরে থাকে না, থাকলেও সবাই নিশ্চুপ থাকে, ছাদে কেউ যায় না, কেউ পুকুর পাড়ে যায় না, সবকিছু এখন ঘরের মধ্যে করে নিয়েছে, টিউবওয়েলটা পর্যন্ত সবকিছু এখন ঘরের মধ্যে আছে।
অলরাইট, এবং এটা আপনার তৃতীয় ঘটনা। এনিওয়েজ, এবং ব্যাপারগুলো আসলে এরকমই হয়, কখন কোন ঘটনাটা কার সঙ্গে কিভাবে ঘটবে বা কেন ঘটে এটার জন্য কিন্তু আমরা ব্যক্তিগতভাবে কেউ প্রস্তুত থাকি না। আশিকুল ইসলাম রয়েছেন এবং তিনি যেটা দোয়া চেয়েছেন আমাদের কাছে, কিছুটা অসুস্থ তিনি রয়েছেন, অবশ্যই আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল এবং শুভকামনা রইল। আছেন আমাদের সাথে শাহরিয়ার জাহান, এবং তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ভূত বা প্যারানর্মাল এই বিষয়গুলো আমি আগে কখনোই বিশ্বাস করতাম না, কিন্তু আমার ছোট মেয়ের সঙ্গে একটা ঘটনা ঘটার পর থেকে আমি এই ব্যাপারগুলো বিশ্বাস করি এবং আমার সঙ্গেও কিছুদিন আগে ঘটেছে, এবং আমরা চাই যে এই ধরনের ঘটনাগুলো আপনার পরিবারের সঙ্গে আর রিপিট না হোক। আদনান জয়েন করেছেন এবং আদনান যেটা বলছেন, ভাইয়া ভালো আছি এবং গল্পগুলো আজকে খুব বেশি ফ্যান্টাস্টিক লাগছে। বর্ষা রয়েছেন, বর্ষা ইসলাম আছেন আমাদের সাথে, তিনি একটা হাসপাতালে কাজ করছেন, সেবিকা হিসেবে, নার্স হিসেবে রয়েছেন। চমৎকারভাবে তিনি লিখেছেন যে দায়িত্ব তো প্লাস হচ্ছে বিনোদন, দুটো একসঙ্গে করতে গিয়ে কখনো কখনো দিনের বেলা একটু প্রেশার হয় শুনতে আপনাদেরকে, বাট রাত্রেবেলা কাজের ফাঁকে কিছুটা সময় শুনছি এবং গল্পগুলো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে আজকের। নাইলা আফরিন রয়েছেন আমাদের সাথে এবং আছেন আমাদের সাথে এমডি রাসেল রানা বলছেন, তিনি আমাদের সঙ্গে জয়েন করেছেন। শেহতাজ আছেন আমাদের সাথে, ইভা জয়েন করেছেন, আরো অনেকেই আমাদের সঙ্গে রয়েছেন, যেমনটা আরো অনেকেই আছেন আমাদের সাথে ফেসবুকের থ্রুতে এবং কমেন্টের থ্রুতে রয়েছেন, সেগুলো একটু রিড আউট করছি। বাট তার আগে আপনাকে যেটা বলতে চাই, নেক্সট এপিসোডে যদি আপনি আসতে চান, আরবিএস আপনার নাম, লোকেশন, প্রফেশন এবং পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। আবারও বলছি, পরের পর্বে যদি আপনি এখানে আসতে চান, আরবিএস তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। চলুন আমরা সোনিয়াপুর কাছে যাই, তার পরবর্তী ঘটনাটা আমরা শুনি। সোনিয়াপুর, এখন কোন ঘটনাটা শুনছি আমরা?
এখনো আমি আমার নিজের ঘটনাটাই বলবো, যেটা এখন কন্টিনিউ আছে। 2020 সালে মূলত হচ্ছে আমি নতুন একটা বাসায় উঠি। তো বাসায় ওঠার পরে আমার বিয়ের পরপরই হাজবেন্ড সহ উঠি বাসাতে আমরা। তো ওখানে কোনো সমস্যা ছিল না, ঠিকঠাকই চলছিল সবকিছু। তো প্রায় সময় হতো কি আমার ঘর থেকে কিছু জিনিস মিসিং থাকতো, যেমন আমি আমার ঘরের যে তালার যে চাবিটা তালার সাথেই রেখে দিই সাইডে, তো চাবিটা হঠাৎ করে নাই। আমার প্রয়োজনীয় একটা জিনিস আমার ফোন, আমি ফোনটা নির্দিষ্ট একটা জায়গাতে রাখি, আমার টেবিলের উপরে রাখি, মানে আমার যে বেডে যে সাইড টেবিলটা আছে সেখানে রাখি, কিংবা বেডের উপরে রাখি, আর না হলে আমি আমার ডাইনিং টেবিলের উপরে রাখি। তো হঠাৎ দেখা যায় যে আমার ফোনটা নাই। তো ফোনটা আমি খুঁজেই পাই না, কল যে আমি দেব বাসায় আমি ছাড়া কেউ নাই, হাজবেন্ড অফিসে আছে, কলও দিতে পারছি না। আর নতুন বাসায় আসছি, কারোর সাথে পরিচিত হয় নাই, কারো বাসায় যেতেও পারছি না। তো খুঁজতে খুঁজতে হঠাৎ করে নাই, আমি বেশ এক দেড় ঘন্টা কেটে গেল ফোনটা খুঁজতে খুঁজতে। হঠাৎ করে দেখি ফোনটা আমার ওই যে বেডের পাশে সাইড টেবিলটা আছে টেবিলের উপরে রাখা। তো এরকম অহরহ ঘটনা ঘটে, আমার হাজবেন্ডকে আমি জানাই, সেগুলো বিশ্বাস করে না। এরপরে রাত্রিবেলায় আমার হচ্ছে লেট নাইট ঘুমানো হতো, কারণ আমি আবার জব নিয়েছিলাম মাঝখানে। তো আমার হচ্ছে মূলত এটা কাজ ছিল হচ্ছে কল সেন্টার টাইপ, মিন কাউন্সিলিং করতাম। তো বাসাতেও আমার হচ্ছে অফিসের ফোনটা নেওয়া লাগতো, এবং দেশের বাইরে থেকে যে কলগুলো আসতো তো ওগুলো আমাকে রিসিভ করতে হতো, কথা বলতে হতো। তো আমার ঘুম হতে তিনটা বেজে যেত মাঝে মাঝে। তো আমি ঘরে বসে এই কথা বলি, রুম ছিল দুইটা, তো আমি এক রুম থেকে আরেক রুমে যে আসবো, কারণ হচ্ছে আমার হাজবেন্ডের যাতে ঘুমের কোনো অসুবিধা না হয়, তো পাশের রুমে যে আমি কথা বলতাম। তো মাঝখানে যে ডাইনিং রুমটা, তো আমি মাঝে মাঝে দেখতাম যে ওখানে কেউ যেন হাঁটছে, কেউ মনে হয় যে রান্নাঘরে যাচ্ছে, কিছু কাজ করছে, এমন মনে হতো। কেউ হঠাৎ করে কিছু একটা পড়ে গেছে, একটা চামচ পড়ে গেল, কিংবা একটা হচ্ছে মগ পড়ে গেল, এমন আওয়াজ আসতো। তো আমি এগুলা বিশ্বাস করে না হাজবেন্ড, তো আমি এগুলো আস্তে আস্তে ইগনোর করা শুরু করি। তো হঠাৎ করে একদিন হলো কি যে আমি ওদিন তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি, ওটা ফ্রাইডে ছিল, মেবি ফ্রাইডে ছিল। তো দুজনে আমরা খেয়ে দিয়ে ব্যাস ঘুমিয়ে গেছি। তো রাত্রি প্রায় একটা থেকে দেড়টা বাজে এরকম সময় হঠাৎ করে আমার যেন ঘুম ভেঙে গেল, এবং আমি আমার হাজবেন্ডকে ডাকি যে আমার ঘুম আসছে না, আমার একটু ভয় ভয় লাগছে। তো বললো যে না কিছু না, তুমি অযথাই ভয় পাও, কিছুই হয় না। তো আবার রীতিমতো ঘুমিয়ে গেল। এখন হঠাৎ করে আমার যে রান্নাঘরটা, ওখান থেকে হাঁড়ি পাতিল পড়ে যাওয়ার একটা আওয়াজ আসলো, এবং সেও এটা শুনলো। সে মানে উঠে বসলো যে আমি মনে হয় রান্নাঘরে কিছু করতে গেছি এবং সবকিছু পড়ে গেছে। তো সে দেখে যে আমি পাশে আছি। তো ইঁদুর তো সব জায়গাতে, এখন ঢাকা শহরে ইঁদুর থাকে বাসাতে, তো ও মনে করছে যে ইঁদুরে হয়তো ফেলছে। তো আমি বললাম যে আমি একা যাব না, তুমি সাথে চলো, তুমি তো বিশ্বাস করো না, ঠিক আছে আজকে চলো। তো ও আমার সাথে উঠে গেল, হাঁড়ি পাতিল যে পড়ে গেছে ও কিন্তু আওয়াজটা শুনেছে, এবং ও আমার সাথে গেছে। যাওয়ার পরে কি হলো, কিচ্ছু পড়ে নাই, সবকিছু ঠিক আছে। তো তারপর থেকে সে আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করলো যে হ্যাঁ আসলে কিছু আছে। তো এরপরে এভাবে হতে থাকে, এখনো চলে। তো এখন আমরা আবার নতুন আর একটা বাসে শিফট করেছি। তো এখানে এই ব্যাপারগুলো হয়, তো যে বললাম ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা ফার্স্টে, তো আবারও শুরু হয়েছে এটাই। তো আমার সাথে যে জিনটা আসলে থাকে, তো সে আসলে মানে আমার যদি কোনো ক্ষতি হয় আর কি, এখন বর্তমানে যেটা আমি ফিল করি, এটা আমি নিজে থেকে মানে ফিল করি যে আমার যদি কেউ ক্ষতি করতে চায়, তো সে সেটাতে বাধা দেয়, এমনকি তার থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে আসে। আর আমি স্বভাবতে হচ্ছে মিথ্যা সহ্য করি না, সহ্য করতে পারি না। কেউ কোনো অপরাধ করলে আমি চুপও থাকতে পারি না, না চাইতে যেন আমি উত্তেজিত হয়ে যাই এবং সেটা মুখের উপরে আমি তাকে উত্তর দিয়ে দিই। তো এরকম চলতে থাকে আর কি। তো আবারও ব্ল্যাক ম্যাজিক শুরু হয়েছে। আমাদের মিরপুরে রূপনগরে একটা রুকায়া সেন্টার আছে, তো সেখানে আমি ফোনে কথা বলি, পরে ওখানে যাই। তো যাওয়ার পরে আর কি ওখান থেকে আবার বললো যে আপনার উপরে আগে ব্ল্যাক ম্যাজিক ছিল এবং আবারও আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো এটা আমি মূলত রূপনগর যে রুকায়া সেন্টারে যাই, এটা মানে যাওয়ার কারণটা ছিল এটা, আমি যে রান্না করি, আমি যে আমার কিচেনে রান্না করি, তো আমার মূলত অলের মধ্যে হচ্ছে আমার সবজি কাটার যে হচ্ছে গ্যাজেটগুলো যে আছে, আপনারা হচ্ছে যারা ঢাকায় থাকেন বাণিজ্য মেলায় যান, আপনারা জানেন যে বিভিন্ন রকম সবজি কাটার গ্যাজেট আছে, সেগুলো যথেষ্ট পরিমাণ ধারালো থাকে এবং যে নাইফগুলো আছে আমরা যে সবজি কাটি ফল কাটি, তো আমার মূলত এগুলো হচ্ছে ওয়ালের মধ্যে এগুলো হচ্ছে আমি ঝুলিয়ে রাখি, ছোট ছোট পিন দিয়ে আমি এগুলো ঝুলিয়ে রাখি। তো আমার চুলাটা যে সাইডে তার ঠিক হচ্ছে আমার হাতের বাম সাইডটাতে আমি ওগুলো ঝুলিয়ে রাখছি। আমি রান্না করি, হঠাৎ করে দেখা যায় যে একটা সবজি কাটা যেটা অনেক ধারালো কি হচ্ছে একটা পিলার, যে পিলারটা হচ্ছে আমার গায়ে এসে লাগছে কিন্তু আসলে লাগে নাই, সাইডে পড়ে গেছে। নাইফটা হঠাৎ করে আমার পায়ের কাছে এসে পড়লো কিন্তু আমার পায়ে লাগে নাই, এমনটা হচ্ছে। আমার চুলায় আমি রান্নাবান্না শেষ করে আমি গ্যাসটা বন্ধ করে আসছি, হঠাৎ করে দেখা যায় যে হচ্ছে গ্যাসটা জ্বালানো, আমি নাকে গন্ধ পাচ্ছি। আমি তাড়াতাড়ি গ্যাসের গন্ধ পেয়ে চুলাটা বন্ধ করি যে হ্যাঁ প্যারানর্মাল কিছু আমার সাথে ঘটছে, আমি এটা বুঝতে পারছি কারণ এর আগে আমার সাথে এই ঘটনাগুলো ঘটেছে, সেই অভিজ্ঞতা থেকে আমি যে বুঝতে পেরেছি। তো আমি চুলাটা বন্ধ করে জানলা দরজা খুলে দিয়ে ব্যাস আমি বেশ টেনশনে পড়ে গেলাম যে কি হলো, আসলে কি হচ্ছে। তো তখন আমি মূলত রুকেয়া সেন্টারের খবর আসলে নিই, পরে এক প্রতিবেশী থেকে জানতে পারি যে হ্যাঁ রূপনগর আছে ওখানে যাই এবং ওনারা বলে যে আবার আমার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো সেটা ট্রিটমেন্ট চলছে আবারও, এখন অলরেডি হচ্ছে তৃতীয় ধাপ চলছে আমার। এখন কি বলবো বলেন, আমার বাসায় যিনি মেইড আছে এমনকি উনি পর্যন্ত এটা নোটিস করছে, আমার ঘরে যে বিছনা ঝাড়ুটা আমি খুঁজছি আমরা দুজন মিলে আজকে সারাটা দিন খুঁজেছি আমরা কেউ পাই নাই, কিন্তু পরদিন সকালে দেখি ওটা আমার সোফার উপরে পড়ে আছে। এমনকি আমার হাজবেন্ড যিনি আছেন উনি পরবর্তীতে অবশ্যই কথা বলবেন, তো ওনার সামনে ঘটনাগুলো ঘটেছে, উনি ব্যাপারগুলো জানে, ওনার সাথে ঘটেছে।
ওকে, এবং এটাই ছিল আপনার ফোর্থ স্টোরি যদি আমার ভুল না হয়। থ্যাংক ইউ সো মাচ। আসলে মানে আপনি যে বাড়িটায় আছেন, যে ফ্ল্যাটটায় আপনি আছেন, র্যান্ডমলি যদি রিপিটেডলি এই ধরনের ঘটনাগুলো যদি আপনার সঙ্গে ঘটতে থাকে, আপনি বুঝতে পারছেন না যে আপনার সঙ্গে কিছু একটা ঘটছে। আপনি একটা জিনিস ধরে নিলাম, আমার হাতে থাকা এই স্মার্টফোনটা আমি এখানে রাখলাম, ঠিক ঘন্টাখানিক পরে এসে দেখলাম যে এটা আমি কিচেনে, এবং এই ধরনের ব্যাপার কিন্তু আমি আমার নিজের পার্সোনাল লাইফে অসংখ্যবার ফেস করেছি। তো সেই জায়গা থেকে জানি যে এই ব্যাপারগুলো যন্ত্রণা বা প্রবলেমটা আসলে ডেপথটা কেমন। অলরাইট, এবং অবশ্যই আমরা চাই যে এই ব্যাপারগুলো থেকে তিনি মুক্তি পান। আছেন আমাদের সাথে অনেকে, এমডি মাসুম মজুমদার রয়েছেন আমাদের সাথে কুমিল্লা থেকে, তিনি দেখছেন, ফাইজা আছেন আমাদের সাথে, হৃদয় জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ, আজাদ ভাই আছেন আমাদের সাথে এই মুহূর্তে, বিলাল হোসেন বাবলু এবং তিনি আছেন ওদের সাথে এই মুহূর্তে মিরেশরাই থেকে, তিনি দেখছেন এবং শুনছেন এই মুহূর্তে ফেসবুকের থ্রুতে, মিশকাত জয়েন করেছেন, এবং আমাদের যে এসএমএস সার্ভার সেখানে অসংখ্য বন্ধু নতুন নতুন যুক্ত হয়েছেন, যেমনটা হচ্ছে এই মুহূর্তে নিশিথা জয়েন করেছেন আমাদের সাথে এই মুহূর্তে শান্তিনগর থেকে, তিনি দেখছেন। ওয়াসিফ বলছেন কালকে যেহেতু স্কুল নাই সো আজকে পুরোটা প্রোগ্রাম শেষ করে তারপর ঘুমাবো, থ্যাংক ইউ। আছেন আমাদের সাথে ফারাবি, দেখতে পাচ্ছি স্বপন জয়েন করেছেন, মুগ্ধ বলছেন আপুর ঘটনাগুলো বেশ ভালো লাগছে। এনিওয়ে সোনি আপু, আমরা আপনার কাছ থেকে কয়টা ঘটনা শুনবো?
আপনি এখনো আরেকটা ঘটনা অবশ্যই শুনতে পারবেন।
আরেকটা ঘটনা শুনবো আমরা। ওকে, তো আমরা সর্বশেষ ঘটনাটা শুনবো সোনিয়া আপুর কাছ থেকে, তারপর আমরা সোনিয়া আপুকে দিব বিদায়। এরপর যিনি আসবেন, মজার ব্যাপারটা হচ্ছে তিনি হচ্ছেন সোনিয়া আপুর হাজবেন্ড, এবং আজকে ভূত স্টুডিওতে আমরা একটা কাপলকে ইনভাইট করেছি যাদের কাছে বাঞ্চ অফ স্টোরিজ কিন্তু রয়েছে, এবং পাঁচটা ঘটনা আমাদেরকে আপু চারটা শুনিয়েছেন এবং আরো একটা শোনাবেন, এবং ভাইয়ার কাছ থেকে আমরা এরকম আরো বেশ কিছু ঘটনা শুনবো। তো এরকমও যদি হয় যে আপনার হাজবেন্ড ওয়াইফ আপনারা দুজনই বেশ কিছু ঘটনা জানেন, সো ফাইন, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করুন। জাস্ট রেজিস্ট্রেশন করার সময় আপনি লিখে দিলেন আরবিএস এর পরে যে আমরা কাপল, আমরা আসতে চাই দুজনই, দ্যাটস ইট। সো খুবই সিম্পল, যদি আপনি নেক্সট এপিসোডে আসতে চান, আরবিএস আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। চলছে ভূত স্টুডিও, আর আগামী পর্বে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে আরবিএস, তারপর আপনার নাম, লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠাবেন 26969 নম্বরে। আবারও বলছি, আরবিএস, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠাবেন 26969 নম্বরটায়। চলুন আমরা পরের, যদি বলি যে গল্পটা ওয়েট করছে, সেই গল্পটা শুনে ফেলি সোনিয়াপুর কাছ থেকে। সোনিয়াপু, এটা কি আপনার নিজের বাসার ঘটনা নাকি আপনার অন্য কারো কাছ থেকে শোনা ঘটনা?
এটা আমার নিজের ফ্যামিলিরই ঘটনা, এটা আমার বড় মামার সাথে ঘটেছে।
চলুন শুনি গল্পটা।
আমার বড় মামার তখন বিয়ে হয়ে গেছে, সবার বিয়ে হয়ে গেছে, আমার ছোট আন্টি, ছোট মামা এবং আমার ন আন্টি যেটা আর কি, তো এই তিনজনের বিয়ে হয় নাই। আমার মামার তখন অলরেডি হচ্ছে তিনজন ছেলে আছে। মামা যথেষ্ট পরিমাণ বড় ম্যাচিওর একজন মানুষ, টোটাল ম্যাচিওর, সে তার বাচ্চা কাচ্চা পালন করছে, এমন একজন ব্যক্তিত্ব সহজে ভয় পাওয়ার কথা না। তো আমার যিনি বড় মামি, তো আমার বড় মামির ভাইয়ের যে ওয়াইফ, তো উনি, তো ওনার প্রথম বিয়ে হয়েছিল মূলত আমার মামির ভাইয়ের সাথে। তো উনি পরবর্তীতে ওনার যে ননদ আর কি, আমার মামির যিনি বোন, ওই যে বোনের জামাই, ওনার সাথে আবার পরকিয়া করে করে ওনাকে বিয়ে করে করে উনি আলাদাভাবে থাকে। তো ওখান থেকে আবার উনি আসতে চায়, মানে আমার মামার যে হচ্ছে শালা ছিল, যার উনি প্রথম স্ত্রী ছিল আর কি, উনি মারা যায়। তো উনি ওনার ভুলটা বুঝতে পারে, এটা ফ্যামিলিতে বুঝাই আমার মামা শ্বশুর বাড়িতে, তো বলে ঠিক আছে, তো তুমি যেহেতু ব্যাক করতে চাও, তোমার বাচ্চা আছে, তো ঠিক আছে তুমি বাড়িতে আসো, সবকিছু ভুলে তুমি চলে আসো। তো উনি আবারও আসে শ্বশুর বাড়িতে, আবার থাকা শুরু করে প্রথম শ্বশুর বাড়িতে। তো তৃতীয়বার উনি আবারও ভুল করে, মানে প্রথমবার তো উনি ওনার হাজবেন্ডের সাথে তো প্রতারণা করেছে, এমনকি ননদের সাথে, এবং তৃতীয়বারের মতো ওনার যিনি ভাসুর, আমার মামির যিনি বড় ভাই, উনি ওনার সাথে আবারও একটা পরকীয়ার রিলেশন করে। এখন অনেক পুরুষেরই এমন সমস্যা থাকে, অবশ্য সবার থাকে না, তো যাই হোক, ওনার সমস্যা ছিল, উনি অবশ্যই এখন সব ঠিকঠাক ওনার হয়ে গেছে, এখন ওনার ফ্যামিলি নিয়ে খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। তো যাই হোক, উনি রিলেশন করে একটা পর্যায়ে, এটা নিয়ে গ্যাঞ্জাম হওয়ার জন্য উনি বিষ খায় এবং উনি মারা যায়, উনি আত্মহত্যা করে। তো আত্মহত্যা করার পরে ওনাকে কবরস্থ করা হবে কোথায়? তো আমার নানু বাড়ির যে হচ্ছে কবরস্থানটা আছে, মানে কতটা হবে, আমার নানু বাড়ি থেকে কবরস্থানটা ওই যে 100 গজ হবে না, 50 গজের ভিতরে ওইখানে তাকে কবরস্থ করা হয়। তো ওনার নাম ছিল মূলত হচ্ছে টাপুর, তো ওনাকে সবাই টেপি বলে রাখত আর কি, তো আমার নানুও তাকে টেপি বলে রাখত। তো ওনাকে যেদিন কবর দেওয়া হয়, ঠিক তার পর দিন সকালবেলায় তার যে কাফনের কাপড়টা, ওটা একটা সাইড থেকে বের হয়ে যায়, কবরের একটা সাইড থেকে জাস্ট মাটিটা আলগা হয়ে একটু বের হয়ে থাকে, এবং তার হাতটা একটু বের হয়ে যায়, তার হাতের কবজি থেকে এই যে আঙ্গুলগুলো এগুলো বের হয়ে যায়। তো আমার মামা বাড়িতে ছিল না, উনি দেখেন নাই। তো ওই যে পুকুর যে আছে, পুকুর পাড়ের সাইড দিয়ে যে রাস্তা, ওখানে কবর দেওয়া হয় তাকে। তো একজন মহিলা এটা দেখে এবং সে অন্যদেরকে ডেকে নিয়ে আসে এবং সেটা দেখায়। তো একজন হুজুর এসে আবার হচ্ছে তাকে দ্বিতীয়বার আবার দাফন করা হয় যেভাবে আমাদের ইসলাম ধর্মে নিয়মকানুন আছে, নিয়মকানুনগুলো মেনে। তো দ্বিতীয় দিন আমার মামা বাড়িতে আসে এবং সে খুব সকালে ভোরে ওঠে, নামাজ পড়ে, তারপর একটু হাঁটতে যায়। তো সেদিনও আমার মামা হচ্ছে বাসে আসলো, রাতে ঘুমালো এবং পরদিন সকালে সে ঘুম থেকে উঠে নামাজ পড়লো। নামাজ পড়ে সে বাইরে হাঁটতে বের হলো এবং বের হয়ে সে ওই কবরটার পাশ দিয়ে যখন যাচ্ছে, পাশে দেখলো হাতে এক কবজিটা কাটা। তো আমার মামা বলছে, এটা কোথা থেকে আসলো, এটা কি জিনিস, একটু অন্ধকার অন্ধকার আছে, এটা আসলে কি জিনিস। সে সেটা দেখার জন্য, যেহেতু ওটা বাগান ছিল, বাড়ঝাড় আছে পাশে, তো উনি গাছ থেকে একটা বাঁশের কুঞ্চি, যেটা বাঁশের একটা কুঞ্চি কেটে হাত থেকে হচ্ছে হাত দিয়ে ভাঙছে, ভেঙে নিয়ে উনি দেখলো যেটা কি, উনি দেখে হাতের একটা কবজি। তো আমার মামা ওখান থেকে ভয় পেয়ে জাস্ট চিৎকার দিয়ে ওখান থেকে দৌড়ে বাড়িতে চলে আসছে। উঠানের মধ্যে এসে উনি দাঁড়ালো। তো দাঁড়িয়েছে, তো আমার নানু বাড়িতে আগেকার সময় যে ধানের গোলাগুলা থাকে, যেখানে ধানগুলো মূলত জমা করে রাখা হয়, তো এমন হচ্ছে দুইটা গোলা ছিল, এখনো একটা আছে। তো ওখানে গোলার যে হচ্ছে ওটা মূলত বাঁশ দিয়ে বানানো হয়, তো সাইড থেকে বেশ কিছু বাড়তি জায়গা থাকে। তো বাড়তি জায়গার মধ্যে সাদা একটা কাপড় রাখা। আমার মামা ভাবছে যে হয়তো কিছু হবে না, হবে যাই হোক, বাড়িতে তো চলে আসছি, এখন আর কোনো ভয় নাই। তো কাফনের কাপড় ছিল ওটা আসলে, পরবর্তীতে যেটা বোঝা গেছে। তো কাপড়টা থেকে ব্যাড স্মেল আসছে অনেক বেশি। পরে আমার মামা একটু কাছে গেল যে এটা থেকে এত কেন গন্ধ আসছে, তো পরে দেখে যে ওটা আসলে কাফনের কাপড়। পরে আমার মামা ওখানেই পড়ে যায়, মানে সে সেন্সলেস হয়ে যায়, ওখানে পড়ে যায়। তো তার পড়ে যাওয়ার শব্দ শুনে আমার নানু তো ঘুম থেকে আরো সকালে উঠে, সে তার কাজ আছে ঘরের, কি রান্না বান্না আছে, উঠে গেছে। তো নানু ছিল রান্নাঘরে, নানু চলে আসে যে খোকা কি হয়েছে, সবাইকে ডাকলো, উঠে আসলো। তো ওঠার পরে দেখে যে হচ্ছে মামা পড়ে গেছে। তো মামাকে আগে উঠাই নিয়ে বারান্দার মধ্যে শুয়ে দেওয়া হলো। শুয়ে দেওয়ার পরে সে ওখানে আছে, সে সুস্থ হলো। তো পরবর্তীতে মামা যখন সেন্সে আসলো, সে বলল যে আমি তো এগুলো এগুলো দেখছি, যে ওখানে একটা হাতের কবজি দেখছি, এখানে আগে দেখো যে এই কাপড়টা কিসের। তখনও ওইখানে ওই কাপড়ের কাপড়টা আছে এবং সেটা ছোট একটা টুকরা, আমাদের মেয়েদের যে মাথায় যে টুকরাটা দেওয়া হয় কাপড়ের, ওই টুকরাটা ওইখানে পড়ে আছে। তো ওটা একটা হচ্ছে লাঠিতে করে নিয়ে আমার নানু করলো কি, কবরের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসলো, যে সাইড থেকে মাটি আলগা ছিল একটু, ওখান থেকে দিয়ে আবারও মাটি চাপা দিয়ে আসলো, আর কবজিটা যে দেখলো ওটাও দিয়ে দিল। আমার নানুর সাহস অনেক, এখনো বেশ ভালোই সাহস আছে তার। তো ওটা দিয়ে আসছে। দ্বিতীয় দিন আবারও সেম ঘটনা, ওই কাপড়ের কাপড়টা আজকে ওই যে বারান্দা থেকে নামার জন্য যে সিঁড়িগুলো করা থাকে, সিঁড়ি দুই সাইড আমাদের বসার জন্য যে সাইডটা থাকে, ওইখানে কাফনের কাপড়টা রাখা। এটা সরাসরি আমার নানুই দেখলো এবং আমার মামার সাথে জ্বর আসছে, সে ভয় পাচ্ছে, সে ঘরে ঘুমোতে পারছে না, সে বারবার ওই মহিলাকে দেখছে যেন তার চোখের সামনে ভাসছে। তো এভাবে করে বেশ কয়েকদিন গেল। তো পরবর্তীতে হুজুর ডাকা হলো, আমার নানা তো আছেই, সেও ঝাড়ফুঁক করে, মামা পাঁচ অক্ত নামাজ পড়ে। তো এভাবে করে তারা দোয়া আমল করছে কিন্তু কোনোতে কিছু কাজ হচ্ছে না। তো আমার নানু প্রতিদিন ওই কাপড়ের কাপড়টা রেখে আসছে, এভাবে প্রায় 14-15 গেছে। তো তারপরে আমার নানু কি করছে, আমার নানার কাছ থেকে পানি পড়া নিয়েছে, নিয়ে আমার নানু কবরটার পাশে যায়, পাশে গিয়ে ওখানে কবরের উপরে পানিটা ছিটায় দেয় এবং বলে যে আমি কি তোর কোনো ক্ষতি করেছি, করি নাই, তাহলে তুই কেন এভাবে জ্বালাচ্ছিস, তুই যদি আত্মহত্যা না করতিস তাহলে তো তোর এরকম সমস্যা হতো না, কারণ আমরা তো কোনো ক্ষতি করি নাই, আমার ছেলেকে ওই বাড়িতে বিয়ে দিয়েছি বলে তো আসলে এটা আমাদের কোনো ফল্ট না। তো তার মানে তো ব্যাপারটা এটা আসে না যে তুমি আমাকে ডিস্টার্ব করবে, আমার ছেলেকে ডিস্টার্ব করবা। সে এইভাবে তার মতো করে কথাটা বলে আসে এবং পানিটা ছিটাই দিয়ে আসে, কিন্তু এটাতেও কোনো কিছু কাজ হয় না। তো এরপরও আবার এভাবে কয়েকদিন করে। তো আমার নানু বিরক্ত হয়ে গেছে, তার ছেলে অসুস্থ, তার প্রথম সন্তান সে অসুস্থ, আর মাঝখানে আমার নানুর আরো চারটা বাচ্চা মারা গেছে। তো আমার নানু বেশ ভয় পায়, এবং ওই কাফনের কাপড়টা কি করে, আমার নানু একটুখানি আগুন দিয়ে জ্বালায়, অল্প একটু সাইড দিয়ে আগুন দিয়ে সে জ্বালিয়ে দেয়, এবং সে কাফনের কাপড়টা তখন কবরের ভিতরে আবারও একটা লাঠি সাজে ওটা ভিতরে দিয়ে দেয়, এবং সে বলে আসে, আর যদি কখনো আমার বাড়িতে তুমি এই কাপড়টা রাখো, আমি তোমার কবরের উপরে এই কাফনের কাপড়টা জ্বালিয়ে দেব। এবং তারপর থেকে আর ওই কাপড়টা দেখা যায় না, এবং আমার মামা আস্তে আস্তে সুস্থ হয়ে যায়।
এবং এটা হচ্ছে আপনার ফোর্থ স্টোরি ছিল, রাইট? ফিফথ স্টোরি ইনফ্যাক্ট। এনিওয়েজ, বেশ কিছু অদ্ভুত ঘটনা শুনছিলাম, এবং প্রতি সপ্তাহে কিন্তু এই ধরনের ঘটনাগুলো আমরা খোঁজদা সার্চ চালিয়ে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি। অনেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, যেমনটা ইভা আছেন আমাদের সাথে, নাজমুল জয়েন করেছেন, মাহাদি আছেন আমাদের সাথে, মিরু বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে সিদ্ধেশ্বরী থেকে আমাদেরকে, ইমল আছেন আমাদের সাথে, ছিলেন আমাদের সাথে এই মুহূর্তে, সেতু থ্যাংক ইউ সো মাচ, এবং সেতুর কাছে বেশ ভয় ভালো দুটোই লাগছে। এনিওয়েজ, এবং আমরা বিদায় দিব আমাদের গেস্ট সোনিয়া আপুকে, বাট তার কাছ থেকে একটা ছোট্ট স্টোরি শুনবো, আরো একটা স্টোরি তিনি আমাদের সাথে শেয়ার করবেন, সেই স্টোরিটা শুনে আমরা একটা ছোট বিরতিতে যাব। বিরতির ওপারে সোনিয়া আপুর হাজব্যান্ড, তিনিও কিন্তু রয়েছেন, এবং তার কাছ থেকেও বেশ কিছু ঘটনা আমরা শুনবো। সোনিয়া আপু, এখন কোন ঘটনাটা শুনছি আমরা?
জি, এখন যে ঘটনাটা ঘটেছে এটা আমার এক কলিগের ঘটনা।
ওকে।
আমার কলিগ আমার থেকে 3 বছরের ছোট। তো ওর বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে, ও কাজ করে সব ঠিক আছে, কিন্তু হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে। মিডিয়াম বডি ছিল তার, কিন্তু হঠাৎ করে সে শুকিয়ে যাচ্ছে। তো সে শুকিয়ে যাচ্ছে, তো সে ভাবছে যে হ্যাঁ, আমার হয়তো হেলথ ইস্যু থাকতে পারে এখানে। সে ডক্টরের কাছে যায়, কিন্তু ডক্টর তার কোনো রোগ ধরতে পারে না। তো সে এভাবে বেশ অনেকগুলো হসপিটাল চেঞ্জ করে, সে ইবনে সিনায় গেছে, সে আমাদের মিরপুরে যে হচ্ছে ইসলামী হসপিটাল আছে সেখানে গেছে, এছাড়া আরো বেশ কয়েকটা হসপিটালে সে গেছে, কিন্তু তার কোনো রোগ ধরাই পড়ছে না, সে ঠিকঠাক আছে, এটাই রিপোর্টে বারবার আসছে। কিন্তু তার যে শরীরে হাড়গুলো আছে সেগুলো পর্যন্ত গুনে আমরা বুঝতে পারবো যে কয়টা তার হাড় আছে, এমন অবস্থা হয়ে যাচ্ছে। সে চাকরিটা ছেড়ে দিল, আর তার বাড়িতেও খুবই সমস্যা হচ্ছে, অন্যরা অসুস্থ হয়ে যাচ্ছে। তো অসুস্থ হয়ে যাচ্ছে, আর তার হাজবেন্ডের সাথে ব্যাপারটা বলে রাখি, তার হাজবেন্ডের সাথে তার খুবই খারাপ রিলেশন চলছে। তার হাজবেন্ড তাকে রেখে আরেকটা বিয়ে করেছে, সেখানে বাচ্চা হয়েছে, আর আমার যে কলিগ তারও একটা বাচ্চা আছে, বাচ্চাটার বয়স 2 বছর। তো বাচ্চাটা হচ্ছে কি বলবো, মানে বাচ্চাটা কয়েকদিন আগে মারা গেছে অবশ্য, মেয়েটা অসুস্থ আছে এখনো। তো এখানে ব্যাপারটা হয়েছে, ফার্স্টে শুরু হয়েছে তার ভাইয়াকে দিয়ে, তার 2টা ভাইয়া আর তারা হচ্ছে 3 বোন। তো তার সবাই অসুস্থ, অনেক বেশি অসুস্থ থাকে, এবং সবাই শুকিয়ে যাচ্ছে, দিন দিন শুকিয়ে যাচ্ছে। তো তার ভাবি, তার বড় ভাইয়ের যে ওয়াইফ, তার ভাবির মূলত হচ্ছে প্রেগনেন্সি চলছে, ভালোই ছিল, সেও অসুস্থ হয়ে গেল। তো তখন মূলত হচ্ছে ডক্টরের কাছে নিয়েছে, বললো যে প্রেগনেন্সির জন্য এমনটা হতে পারে, তার বাচ্চা হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে। তো হঠাৎ করে ভাবে সুস্থ আছে, সবকিছু ঠিক আছে, তার খিঁচুনি উঠল এবং সে কিছুক্ষণের মধ্যেই মারা গেল। এখান থেকে 4 মাস আগের ঘটনা এটা, সে মারা গেছে, হঠাৎ করে খিঁচুনি উঠে সে মারা গেল, কোনোভাবে বোঝাই গেল, সে অসুস্থ না, তার কোনো সমস্যা হয়নি, সে মানে নর্মাল ডেলিভারি হয়েছে, তার তার বাচ্চা সুস্থ আছে, কিন্তু যে শুকিয়ে যাচ্ছে ব্যাপারটা ওটা তো আছে, আর তার যে বাচ্চা হয়েছে তো ওনার কোনো অসুস্থতা তো ছিলই না, উনি মারা গেল। তো ওনার যে মা ছিল, ভাবির যে মা ছিল, উনি এখনো শোকটা কাটিয়ে উঠতে পারে নাই। উনি এখনো অনেক কষ্টে আছে, এখনো কান্না করে, আমাদের সামনে পড়লে আমাদেরকে জড়িয়ে ধরে কান্না করে যে আমার মেয়েটার কি হলো। আর আমার কলিগ যে আছে, তার যে হাজবেন্ডের কথা বললাম প্রথমে, তো উনি আবার নেশা করে, মেয়েটার উপরে অনেক অত্যাচারও করে, মেয়েটা আর ওনার সাথে থাকতে চায় না, আর মেয়েটাকে তার ফ্যামিলি ফুল সাপোর্ট করে। তো মেয়েটার হাজবেন্ড থাকে হচ্ছে কুমিল্লাতে, ওখানে উনি আবার বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, ওখানেই থাকছে। আর এখানে আমার যে কলিগ, তার যে বাচ্চা আছে, সেই বাচ্চার বয়সটা হচ্ছে 2 বছর। তো সেও অসুস্থ হলো, ঠান্ডা জ্বর আসছে, সেরে গেছে। আর কলিগ এদিকে, মেয়েটা অসুস্থ, তার কোনো রোগ পাওয়া যাচ্ছে না, সে খায় দায় চলাফেরা করে, সব ঠিক আছে, কিন্তু সে অসুস্থ, শুকিয়ে যাচ্ছে। তো ওরা মূলত হচ্ছে বিহারি। তো ব্যাপারটা আমি ওর কাছ থেকে আসলে পুরোটা শুনি যে আসলে কি হয়েছে। তোমাদের ফ্যামিলিতে যে এরকমটা হচ্ছে, তো তুমি আমার সাথে কি যাবে? মানে ও যখন শেয়ার করছে জিজ্ঞাসা করার পরে, তো ওকে আমি হচ্ছে বলি তুমি কথা বলো, আমি যেখানে রুকায়াটা আমার করানো হচ্ছে, তুমি ওখানে কথা বলো। তো ও মূলত হচ্ছে ওখানে কথা বলে নাম্বার দিই কিছুদিন আগে। তো বললো যে হচ্ছে আপনার কাছের মানুষ, সে মূলত আপনার ভালো চায় না, এজন্য আপনার বাড়ি থেকেই আপনাকে কিছু খাওয়াচ্ছে, খাওয়ানো হয়েছে, এবং সেটা সবাইকে খাওয়ানো হয়েছে। আর আপনার বাড়িতে এমন কোনো কিছু আছে যেটা রাখা হয়েছে, তো সেটার জন্য আপনার শুকিয়ে যাচ্ছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন, তো আপনাদের ঘরে আমরা যেতে চাই। অবশ্য এখনো ওনারা যান নাই, ওনারা যাবে, ওনারা হচ্ছে শুক্রবার দিন যাবে, আগামীকাল যাবে ওনারা। তো এখান থেকে ঠিক 7 দিন আগে মেয়েটার বাচ্চাটা মারা যায়। বাচ্চাটা হঠাৎ করে আবারও জ্বর আসছে, সে ছুটি নিল, সে এখন পার্ট টাইম কাজ করছে অফিস থেকে। তো ছুটি নিল, নিয়ে ও বাসায় গেল। তো শুনলাম যে ঠিক আছে, জ্বর আসছে, ও সে মেডিসিন নিচ্ছে, বাচ্চাকে খাওয়াইছে। দ্বিতীয় দিন শুনলাম যে হচ্ছে তাকে হসপিটালে নিয়ে গেছে। তো ওই দিনও ঠিকঠাক ছিল, ভালোই ছিল, সে একটু সুস্থ হয়ে গেছিল। তৃতীয় দিন তাকে বলল যে মানে সে অফিসে ছিল ওই টাইমে, সে পার্ট টাইম কাজ করছে, তো আমি বাসায় বসে খবর নিচ্ছি, আমি যেহেতু বাসায় কাজ করছি তো আমি বাসা থেকে খবর রাখছি যে যে তোমার বাচ্চাটা এখন কেমন আছে। যে আপু, আমি তোকে হসপিটালে নেব, ও তো অনেক অসুস্থ, তোকে কুর্মিটোলা হসপিটালে নাই। তো ওখানে ডক্টরকে দেখাই, ও যেতে যেতে অলরেডি ওর মা চলে গেছে আগে, ও অফিসে ছিল। ওখানে ও গিয়ে শুনে যে বাচ্চাটা মারা গেছে, ও সিঁড়ি থেকে পড়ে যায়, কিভাবে পড়ে যায় নিজেও জানে না, কারণ মায়ের তো সন্তানের উপরে টান থাকে, তার নারী ছেড়ে দহন, তার তো টান থাকেই। তো ও ওখান থেকে যে মানে আসবে, আসতে পারছে না, পরবর্তীতে আমি নিয়ে আসি, আমি গিয়ে ওকে নিয়ে আসি, ওর বাসায় যাই, এবং বাচ্চাটার মুখের মধ্যে ছাপ ছাপ ছিল। একটা বাচ্চার জ্বর আসলে তো কোনো সমস্যা থাকে না, বাচ্চাটার মুখে ছোপ ছোপ দাগ হয়ে গেছে কালছে, বাচ্চাটা ফর্সা, বাচ্চাটা অনেক সুন্দর ছিল, বাচ্চাটার মুখে কেমন জানি দাগ দাগ হয়ে গেছে, ছোপ ছোপ কালছে দাগ হয়ে গেছে। আর পরে বাচ্চাটাকে কবর দেওয়া, মানে নর্মাল একটা বাচ্চা যখন মারা যায় তার তো খুব দ্রুত পেটটা ফুলে যায় না, মুখটা ফুলে যায় না, বাচ্চার মুখটা যেমন ফুলে গেছে তার পেটটাও আস্তে আস্তে ফুলতে শুরু করেছে, এবং বাচ্চার নখগুলো সব কালো হয়ে গেছে। তো পরবর্তীতে হচ্ছে আমি বাসায় আসি, সব কাজ শেষ করার পরে রাত্রিবেলা আমি বাসায় চলে আসি। বাসায় এসে আমি হুজুরকে ফোন দিছিলাম, তো উনি বলল যে আমি তো আসবো বলছি তার আগে, যেহেতু এগুলো হয়ে গেছে তো ঠিক আছে, আমি এখান থেকে কিছু করছি, এখন ওদের বাড়িতে আমি যেতে পারবো না, এখন আমার যাওয়াটা পসিবল না। আসলে ওনাদের নিয়ম কানুন যেগুলো আছে ওনারা সেটা ফলো করছে। তো বাচ্চাটা মারা যাওয়ার পরে আর কি, আমার যিনি রুকায়া করছেন হুজুর সাহেব, উনি ওখান থেকে একটু একটু করে হচ্ছে উনি নিজে রুকায়া করছেন এবং ওই মেয়েকে কিছু হচ্ছে আমল করতে বলছেন, সে আমল করছে। এখন হঠাৎ করে এই চার পাঁচ মাসের মানে মাসের মধ্যে সে আস্তে করে, তার বাচ্চা কিন্তু মারা গেছে, সে অনেক মানে দুঃখী একটা অবস্থা, সে খাবার দাবার খায় না ঠিক মতো, কিন্তু তার যে শুকনা যে হয়ে যাচ্ছিল, সে যে শুকায় যাচ্ছিল, সে আস্তে আস্তে তার ফেসটা মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে, কোনো ফেসে দাগ নাই, সে যে শুকায় যাচ্ছিল, তার ওয়েট গেইন করতেছে, মানে হঠাৎ করে সে সুস্থ হওয়া শুরু করছে। কিন্তু তার যে বোন আছে আর একটা, তার বোনের একটা মেয়ে আছে, সে বাচ্চা, তার বয়স 3 বছর, সেই বাচ্চাটা এখন আবার অসুস্থ হয়ে পড়েছে। তো এখন ওই বাচ্চাটার সহ তার পুরো ফ্যামিলির ট্রিটমেন্ট অলরেডি শুরু হয়েছে, আর কালকে অবশ্যই ওনার বাসায় ট্রিটমেন্টটা হচ্ছে ফুললি শুরু হয়ে যাবে। তো ওনারাও ভুক্তভোগী আছে। আর যে বাচ্চাটা মারা গেছে, সে এই 6 দিনের মধ্যে 4 দিন নাকি তার মাকে মানে স্বপ্নে আসছে, সে বলছে, মা আমাকে বাঁচাও, আমি তো ভালো নাই, তুমি আমাকে বাঁচাও, আমাকে তুমি বাঁচাও, আমি খারাপ আছি, আমি সুস্থ নাই, আমি এখানে ভালো নাই। তো ইনশাল্লাহ কালকে থেকে তারও ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। তো তার জন্য দোয়া করবেন ভাইয়া, আর আমি অডিয়েন্সের কাছেও দোয়া চাচ্ছি তার জন্য, কারণ এই যে ব্ল্যাক ম্যাজিক গুলো আসলে আমার উপরে যেমন ইভেক্ট করেছে, এই ফ্যামিলিটার উপরেও কিন্তু একটা খুব বাজে ভাবে ইভেক্ট করছে। তো আসলে সবার কাছে একটাই চাওয়া থাকবে, আপনার যিনি শত্রু আপনি আল্লাহর কাছে দোয়া চান তার হেদায়েত দান করুক
অবশ্যই,
কিন্তু ব্ল্যাক ম্যাজিক কি বদদোয়া এগুলো যেন কেউ না করে।
এক্স্যাক্টলি,
মানে ব্ল্যাক ম্যাজিকের জন্য আমার জীবনটাই আমি অতিষ্ঠ হয়ে গেছি আসলে।
অবশ্যই, এবং আমরা প্রার্থনা করছি আপনি খুব দ্রুত এখান থেকে বেরিয়ে আসুন এবং আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাক। অনেক অনেক দোয়া আপনার জন্য, এবং আবারও প্রত্যেক পর্বেই আমি কিংবা যে উদয় ভাই যে এপিসোডে আমরা বসি না কেন, সবসময় একটা কথা বলি যে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘৃণ্য অপরাধ থেকে প্লিজ নিজে দূরে থাকুন, এবং অন্যের ক্ষতি করা থেকে, যে কোনোভাবেই অন্যের ক্ষতি করা থেকে নিজেকে দূরে রাখুন। এবং আমরা চাই এখানে প্যারানর্মাল ঘটনাগুলো প্রেজেন্ট করতে, ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আমরা চাই না আর এখানে ব্রডকাস্ট করতে, বন্ধ হোক প্লিজ, প্রত্যেকটা জিনিসের আসলে স্টপ হওয়া জরুরি। এবং মনে রাখবেন, অন্যের জন্য যখন আপনি গর্ত খুঁড়বেন, কোনো না কোনো একদিন সেই গর্তে আপনিও পড়তে পারেন, আল্লাহ মাফ করুক। এনিওয়েজ, আজকের মতো এই মুহূর্তে আমরা সোনিয়া আপুকে বিদায় দিচ্ছি, এর পরের যিনি অতিথি তাকে আমরা আমন্ত্রণ জানাবো, তার কাছ থেকে বাকি ঘটনাগুলো তার শুনব। সো আজকের মতো এই মুহূর্তে সোনিয়া আপুকে বিদায় দিচ্ছি। সোনিয়া আপু খুব ভালো থাকবেন এবং নিজের যত্ন নেবেন। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য।
ইনশাআল্লাহ, ভূতি স্টুডিওকে অসংখ্য ধন্যবাদ যে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমাদের যে কষ্টগুলা এবং এই যে ব্ল্যাক ম্যাজিক কি প্রকৃতিতে আসলে তো আছে, অবশ্যই কিছু আছে, তো এই কথাগুলো আমাদেরকে শেয়ার করে মনটাকে একটু হালকা করার জন্য এবং অন্যদেরকে জানানোর জন্য আপনারা যে সুযোগটা করে দিয়েছেন তার জন্য ভূতি স্টুডিও এবং আপনাকে এবং
থ্যাংক ইউ
মানে আপনাদের টিমকে অসংখ্য ধন্যবাদ।
থ্যাংক ইউ সো মাচ, এবং আপনার জন্য খুব ভালোবাসা এবং দোয়া রইল। ছোটটা বিরতি নিচ্ছি আমরা, বিরতির ওপারে যখন ফিরছি তখন বাকি কথাবার্তাগুলো হচ্ছে। থাকুন জাগো এফএম 94.4 এর সাথে, চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy.
Tahole to eta chips, bro. Texture ta ektu different.
Eta tahole biscuit.
No, bro. Eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips, bro.
Bachai kora alu shape. Spicy seasoning er twist elo prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy.
Tahole to eta chips, bro.
Texture ta ektu different.
Eta tahole biscuit.
No, bro. Eta chips.
Eta biscuit.
Eta chips.
Eta biscuit.
Eta chips, bro.
Bachai kora alu shape. Spicy seasoning er twist elo prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
সো ওয়েলকাম ব্যাক আরো একটি বার, এবং চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পরাটা। এবং দুজন গেস্ট অলরেডি এসে গেছেন এবং তাদের কাছ থেকে ইনফ্যাক্ট আমরা বেশ কিছু ঘটনা আজকে শুনেছি। এবং আজকে জম্পেশ একটা ভূত স্টুডিও কিন্তু চলছে, নতুন মাস ফেব্রুয়ারি মাস, ভাষা ভালোবাসা সবকিছু মিলিয়ে একটা চমৎকার মাসে কিন্তু আপনি রয়েছেন আমাদের সঙ্গে 94.4 জাগো এফএম এ, যেখানে চলছে ভূত স্টুডিও। এবং ভূত স্টুডিও মানে ভূতেদের আনাকোনা, বা যেভাবেই বলি না কেন, আমরা যারা আসলে প্যারানর্মাল ঘটনাগুলো শুনতে ভালোবাসি বা ভৌতিক ঘটনাগুলো এনজয় করি, তাদের জন্য কিন্তু একটা বেস্ট প্ল্যাটফর্ম কিন্তু ভূত স্টুডিও। এটা আমরা না বললেও লোকে কিন্তু বলে, এবং প্রতি এপিসোডে কেউ না কেউ কিন্তু আসছেন, তাদের জীবনে ঘটে যাওয়া ইন্টারেস্টিং হরর স্টোরি হতে পারে কিংবা খুবই ভীতকর কোনো একটা ঘটনা হতে পারে, সেই ঘটনাগুলো এখানে বলবার জন্য আমরা চেষ্টা করি প্রতি পর্বে এমন কিছু মানুষকে এখানে ইনভাইট করার জন্য যাদের স্টোরিগুলো সকলের কাছে ভালো লাগে। তেমনি ঠিক একইভাবে আমাদের সর্বশেষ যিনি অতিথি, তার সাথে আমাদের সেকেন্ড গেস্টের সঙ্গে কিন্তু একটা রিলেশন রয়ে গেছে, তারা সম্পর্কে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এবং তারা রেজিস্ট্রেশন যখন করেছিলেন তখন কিন্তু ওভার দ্য ফোন যখন কথা হচ্ছিল তখন তারা বলছিলেন যে তারা দুজনে এখানে স্টোরি শেয়ার করতে চান, বিকজ এই ব্যাপারগুলোর সাথে তারা কিন্তু বিভিন্নভাবে ওতপ্রোতভাবে জড়িত এবং দুজনের কাছে বেশ কিছু স্টোরি রয়েছে। সো তৃতীয় জনের অতিথি, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কি নাম আপনার?
ওয়া আলাইকুম সালাম, আমার নাম হোসেন মাহমুদ।
হোসেন ভাই, হোসেন ভাই প্রফেশনালি কি করা হয়?
আমি জব করি।
জব করছেন, ভূত স্টুডিও শোনা হয়?
জি।
বাহ, চমৎকার। সো এই যে আজকে আমাদের এখানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একটা কাপল আপনারা এসেছেন, প্রথমত আপনাদেরকে ধন্যবাদ। দ্বিতীয়ত যেটা বলবো, প্রথম কোন ঘটনাটা আমরা শুনছি আজকে?
জি, আমার প্রথম ঘটনাটা হলো আমার এলাকাতে আমার চাচার সাথে যে ঘটনাটা, এই ঘটনাটা
চলুন আমরা ঘটনাটা শুনি।
জি, মূলত আমাদের এলাকাতে মাছের ব্যবসা ছিল, ওইখান থেকে দেখা যায় যে রাত্রে আমাদের গ্রামের অঞ্চলের সারা রাত্র ওরা নদীতে মাছ ধরে, রাত্রে ওই মাছগুলো নিয়ে আসে, সকালে আমরা আবার ওগুলা বিভিন্ন জেলায় ছাপলাই দেই। তখন আমাদের ব্যবসাটা ছিল এমন একটা পয়েন্টে, ওইখান থেকে সব জেলেরা আসত, এবং সিজনালি একটা ব্যবসা ছিল, সেটা হলো যে ঢালচর নামে যে ভোলার ঢালচর আছে ওইখানে কিছু জেলেরা থাকত, ওরা এক মাস 15 দিন পর পর এলাকায় আসে। তা আসার পরে আমার ওই চাচা রাত্রে ঘুমিয়ে গেছে, যাওয়ার পরে রাত্রে স্বপ্নে দেখতেছে যে কে না কে জানি তাকে ডাকতেছে, তখন সে ঘুম ভাঙছে। ভাঙার পরে রাত্রে যখন ঘুমাচ্ছে তখন সে দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে যে তার যে বোটটা চলে নিয়ে যাচ্ছে, তাকে এইভাবেই করছে। করার পরে সে ওইখান থেকে উঠে নদীর পারে তার বোটটা ছিল ওইখানে সে গেছে, গিয়ে সে বোর্ডে উঠছে, ওঠার পরে প্রস্রাব করতে বসছে, বসার পরে তাকে পিছন থেকে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার পরে সে মাটিতে পড়ে যায় আর কি, পানি ছিল হালকা ওইখানে পড়ে যায়। যাওয়ার পরে তার সাথে যে ভূত বলেন আমরা বলি গ্রামের ভাষায় শয়তান, ওইটার সাথে তার যুদ্ধ হয়, প্রায় আধা ঘন্টা 45 মিনিট এইভাবে যুদ্ধ হয়। হওয়ার পরে ওইখান থেকে আমার আর এক চাচা, আমার বাপে, আমার ফুফাতো ভাই, এরা রাস্তা দিয়ে ভিড়িভাড় দিয়ে যাচ্ছে, তখন একটা শব্দ পাচ্ছে যে কি যেন একটা শব্দ হচ্ছে, তখন তারা টর্চ লাইট মারে, কিছুই দেখে না। আবার যখন লাইট অফ করে তখন দেখে যে আবার একটা শব্দ আসতেছে, যখন তারা লাইট মারে তখন কিছু দেখে না, যখন লাইট অফ করে তখন দেখে যে একটা শব্দ আসছে। এরকম করতে 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 প্রায় তারা 15-20 মিনিট ওই জায়গায় দাঁড়াই এগুলা দেখতেছে যে এরকম কি হচ্ছে। তার পাশে বড় একটা তাল গাছ ছিল, ওইখানে তারা দাঁড়াই দেখতেছে। এর ফাঁকে আমার যে চাচা আবার এগুলা, সে আবার এইসব ব্যাপারে যে যেটা গ্রামের ভাষা বলে ফকিরিয়ালি, সে এগুলো আবার ভালো জানে। তাই সে হাঁটতে হাঁটতে একটু সামনে গেছে, গিয়ে দেখে যে তারই দোস্ত। তখন সে যখন কাছাকাছি গেছে তখন তো ভূত বলেন শয়তান বলেন ওটা চলে গেছে, তখন সে পাশাপাশি গেছে, যাওয়ার পরে বলতেছে যে আমার এটা দোস্ত। তখন সে ওইখানে যাই ধরছে, ধরার পরে ওই লোকটা ওইখানে বেহুশ হয়ে পড়ল। তখন তারা ওইখানে দেখলো যে তারা যে দুইজনে মারামারি করছে, ওই আমরা বলি শয়তান, ওই শয়তানের সাথে যে সেখানে যাই দেখে তার যে মাথা পানির ভিতরে যে ই করতে চাচ্ছে, মেরে ফেলতে চাচ্ছে, ওই রকম আমরা সকালে যাই দেখি যে 7-8টা গর্ত হয়ে গেছে। এরপরে তাকে বাড়ি নিয়ে আসছে, আসার পরে সে অসুস্থ 3-4 দিন ধরে। যখন তার হুশ হয় তখন বলে যে দোস্ত তুমি আমার সাথে এই কাজটা কিভাবে করতে পারলা? তখন বলল যে আমি তো আমার আরো দেছিলাম, আমি তো দোস্ত তোমার কাছে যাই নেই, আমি না থাকলে তো তোমারে মেরে ফেলতো। তারপর তাদের মধ্যে একটু সম্পর্কটা অন্যরকম হয়ে যায় যে তুই এই কাজটা করছোস, তুই আমারে মারছোস, আমি তো আমার ইসে ছিলাম, আমরা তো আমরাই ভাইরা ভাগ্নার, আমরা তো তোরে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসছি। এরপরে যাই হোক, সেই লোকটার এই ঘটনা ঘটার পরে তার ওই মাজায় যে অনেক প্রচন্ড আঘাত খেয়েছে, খাওয়ার পরে সে আস্তে 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 বিছনায় ই হয়ে পড়ছে, কি বলে প্যারালাইসিস হয়ে গেছে। যাওয়ার পরে এখনো সে আছে কিন্তু ওই রকম আর ই নাই। এরপরে ওই এলাকাটাই আমাদের বাড়িরই আমার ফুফার সম্পর্ক হয়, ও বাজার করতো গ্রামে। দেখা যায় যে ম্যাক্সিমাম সময় রাত্রে বাজার করে আসতো, ও আবার সুবারির ব্যবসা করতো। এরপরে ও সুবারির ব্যবসা করতো, তাই ওরা আমাকে এলাকায় বলে হাজি, হাজি বা ডালা, ওইটার উপরে একটা ল্যাম্প জ্বালাই ওইটা মাথায় করে নিয়ে ওরা আসতো। তা ও যখন আমাদের বাড়ির দুইটা রাস্তা মাঝখানে একটা পুকুর, ও একটা রাস্তা দিয়ে যাচ্ছে, তখন আমার বড় চাচার ছিল, তার নাম ধরে বলতেছে যে ওর নাম ছিল জহির, যে জহির দেখ আমার এই কি বলে যে জমিটার পানি বের হয়ে যাচ্ছে, তুই এটা একটু বেঁধে দে। তখন রাত্র 1টা বাজে, তা সে বলছে যে সে বড় ভাই বলছে তাহলে আমি এইটা একটু করে দেই। তখন সে ওইটা যখন তার ওই যে ডালা রেখে যখন ওইখানে গেছে, যাওয়ার পরে তখনই তারে পিছন থেকে ইয়া ধরছে, ধরে ওই যেটা আমরা বলি খ্যাত, ওই খ্যাতের মধ্যে তাদের মধ্যে অনেক পাত্রাপাত্রি হয়েছে। হওয়ার পরে তারা অনেকক্ষণ পর্যন্ত করছে। এরপরে আবার আমাদের বাড়ি অনেক বড় বাড়ি, প্রায় অনেক লোকজনের, প্রায় 250-300 আমাদের ফ্যামিলির বংশের লোকজন, তো একজনের পর একজন সিরিয়াল দিয়ে তো আসে বাজার থেকে। তখন দেখতেছে যে এইরকম একটা কিছু ঘটতেছে, তখন ওরা 4-5 জন ছিল, তখন দেখে জোরে। তখন এই জিনিসটা এইরকম হয় যে যখন আপনার গায়ে যতটুকু শক্তি থাকবে ততক্ষণ আপনি যুদ্ধ করতে পারবেন, এরপর যদি আপনি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবেন, ওদের সাথে তো পারবেন না, তখন দেখবেন যে আস্তে আস্তে যখন আপনি দুর্বল হয়ে যাবেন তখন আপনাকে মেরে ফেলবে, এইরকম হয়। আর যখন দেখবে যে মানুষ চলে আসে বা কিছু চলে আসে, তখন কিন্তু তারা ছেড়ে দিয়ে চলে যায়, তখন ওই লোকটা ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরকম করতে 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 আমাদের বাড়ি অনেক মানুষের এইরকম ক্ষতি করছে। এরপরে আমার সেজো চাচা, সে আবার এই ফকিরালি জিনিসটা জানতো, সে দেখতেছে যে ম্যাক্সিমাম মানুষের এইরকম ক্ষতি করতেছে, তখন সে এইটা আমাদের বাড়িটা বন্ধ করে দেয় যে এই বাড়ির ভিতরে যে আর এই জিন আশ্রয়, জিন বলেন শয়তান বলেন, এরা যে না প্রবেশ করতে পারে। তখন সে ওইটা একটা মেয়াদ দিয়ে বন্ধ করে দেয়। বন্ধ করার পরে তখন আর কারো কোনো ক্ষতি করতে পারতেছে না, কিন্তু মানুষের ভয় দেখায়। যেমন দেখা যায় আপনি এখান থেকে যাচ্ছেন, আপনার সামনে কেন না একটা সাদা লুঙ্গি পরে দাঁড়াইয়াছে বাই করছে বা পাশে বসে আছে, যদি আপনি ভয় পান ভয়, যদি ভয় না পান তাহলে কোনো ভয় নাই। এইরকম এখনো আমাদের বাড়িতে হচ্ছে। এবং আস্তে 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 যে জঙ্গলগুলো ছিল ওগুলা পরিষ্কার করে দিছে, দেওয়ার পরে এখন একটু কম দেখা যায়, কিন্তু শীতের সময় ওটা একটু বেশি দেখা যায়।
এবং এটাই আপনার প্রথম স্টোরি ছিল? এবং অনেকেই রয়েছেন এবং ঢাকার বাইরে থেকে, যেমনটা এই মুহূর্তে ফারাবি আছেন আমাদের সাথে এবং মিরেশরাই থেকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। থ্যাংক ইউ সো মাচ চিটাগংয়ের অনেক অনেক বন্ধু। যেমনটা তানজিল আছেন আমাদের সাথে, তানজিলও বলছেন তিনি অলংকার থেকে শুনছেন চিটাগং। থ্যাংক ইউ সো মাচ। যেটা আমাদের রিকোয়েস্ট ছিল যে চিটাগংয়ের যেই লোকেশন থেকে আপনি আমাদেরকে শুনছেন, যেন আমাদেরকে একটা ছোট টেক্সট করে হলেও আমাদেরকে জানানো হয়, এতে করে আমরা কিন্তু ইন্সপায়ার হব। এদিকে রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে জিতু। এবং জিতু যেটা বলছেন সেটা হচ্ছে যে তার কাছে বেশ ভালো লাগছে আজকের এপিসোডটা। আছেন ওদের সাথে এই মুহূর্তে তানজিল দেখতে পাচ্ছি, ওদের সাথে মিশু জয়েন করেছেন, ফারাবি আছেন ওদের সাথে দেখতে পাচ্ছি, ফাতেমা নূর জয়েন করেছেন এবং রবিন হোসেন রাহাত জয়েন করে আছেন ওদের সাথে, তাহের বলেছেন তিনি শুনছেন ওদের সাথে, ইমাম হোসেন জয়েন করেছেন যেমনটা দেখতে পাচ্ছি, মাহাদি আহমেদ আছেন ওদের সাথে এবং তার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে আজকের ঘটনাগুলো। থ্যাংক ইউ সো মাচ। সো আরো বেশ কিছু ঘটনা আমরা শুনবো হোসেন ভাইয়ের কাছ থেকে। হোসেন ভাই, এখন আপনার কোন ঘটনাটা শুনবো?
এরপরে আমার সাথে যে ঘটনা, আমার সাথে না, জাস্ট আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমি মূলত যে মেসেজ ছিলাম ওই মেসেজ, যে আমাদের, আমি মাদ্রাসায় লেখাপড়া করছি তখন ওই আমাদের যে আমরা এলাকায় বলি দপ্তরি বা নাইট গার্ড, এখন তো নাইট গার্ড, তিনি দপ্তরি ছিল, তাই সেও আমাদের কাছে থাকতো আর আমাদের যে প্রিন্সিপাল উনিও থাকতো, তাই রাত্রে আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম, সবাই একসাথেই করতাম, দেখা যায় যে আমরা অনেক ছাত্ররা থাকতাম। তাই এইরকম একদিন প্রচুর বৃষ্টি নামতেছে, নামার পরে আমরা চার পাঁচজন কলিগ একটা রুমেই থাকতাম, যার যার মতো শেষে আবার অন্যরা থাকতো। তা আমরা এই খাওয়া দাওয়ার পরে, এটা ঘটনাটা হলো 2001 সালে, তখন আমরা এশারে নামাজ পড়ে মেসে আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম, ওই দিন আমরা দ্রুত ঘুমিয়ে যাব। তা প্রচুর বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আমাদের ওই যে দপ্তরি সে বাজারে গেছে বাজার করার জন্য, তা বাজার করার তখন তার মোবাইল ছিল না, তা বাজার করে নিয়ে আসবে, তা আমরা অপেক্ষায় আছি যে কালকে শুক্রবার বৃহস্পতিবার দিনের ঘটনা। এরপরে ওনার জন্য অপেক্ষা করতে 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 আর প্রচুর বৃষ্টি, প্রিন্সিপাল সে ঘুমিয়ে গেছে, তার ওয়াইফ নিয়ে থাকতো, তার ছেলেরা থাকতো আর আমরা ছিলাম প্রায় 15-20 জন। এরপরে ওই আমাদের দত্তরী, ওনার নামা ছিল শালম, আমরা নানা বলে ডাকতাম। তা উনি একটার দিকে আসতেছে না আসতেছে না, তাই আমরা চার পাঁচজন আমার কলিগ সহ আমরা রাস্তায় গেছি, যাওয়ার পরে যাই দাঁড়াইছি, দাঁড়ানোর পর দেখি না কেউ আসে না। এর আধা ঘন্টা পরে দেখলাম যে সে এমনভাবে আসছে, তার পরনে লুঙ্গি নাই, কোনো কিছুই নাই, পুরো কাদায় মাখা। এরপরে সে আস্তে করে শুধু আমাদের ওই পর্যন্ত হাত পা হাঁপু দিয়ে আসতে পারছে।
জি,
আসার পরে আমিন নামে একটা ছেলে আসিল, ও সে কথা বলতে পারতো না, শুধু ওই যে স্পষ্ট কথা বলতে পারতো কিন্তু ওই সময়ে সে কোনো কথা বলতে পারতো না, সে দেখা যায় যে শুধু একটা শব্দই করতে পারছে, যে মানুষ যখন দেখা যায় যে স্ট্রোক করলে যে একটা শব্দ হয় গলার ভিতরে, ওই রকম কোনো কথা না, শুধু ঘের ঘের একটা শব্দ হচ্ছে। তা আমাদের এলাকায় কি বলে ওটা, খেকশিয়াল বলে, যেটা কুকুরের মতো দেখতে, ওগুলার কণ্ঠের মতো ওই রকম হচ্ছে। তাই ও একটা বেডে, আমরা আবার আর একটা বেডে, তা ওর দরজার সামনে এসে ওইভাবে করতেছে, ওইখান থেকে লাভ দিয়ে উঠছে চিৎকার দিয়ে যে কি যেন আসছে কি যেন আসছে, কিন্তু ওটা মানুষের কোনো আকৃতির মতো দেখাচ্ছে না এবং মানুষের কোনো কণ্ঠও বোঝাচ্ছে না। এরপরে আমরা উঠলাম যে কি হয়েছে তোর, ও আইসে আমাকে পাশে দাঁড়াইলো, দাঁড়ানোর পরে বললাম যে কি হয়েছে, এই ঘটনা, তখন আমরাও শব্দটা পেলাম। তারপর আমরা ভয়তে আর বেরোই না, তখন সে ওই মাঠের মধ্যে, আমাদের মাদ্রাসার যে মাঠ আছে ওই মাঠের মধ্যে শুধু ঘোরাফেরা করতেছে উলঙ্গ অবস্থায়। তখন আমরা প্রিন্সিপালের ডাক দিলাম, সে আমাদের পাশের রুমে ছিল, ডাক দিলাম, দেওয়ার পরে সে হুজুর মানুষ, সে পানি পরোটা দিয়ে করছে, করার পরে তারপর লোকটা আমরা ধরে নিয়ে আসলাম, আসার পরে সে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। যাওয়ার পরে তার ফ্যামিলির আমরা খবর দেই, দেওয়ার পরে তার ফ্যামিলিরা আসে, আসার পরে তাকে বাসায় নেওয়া হয়। বাসায় নেওয়ার পরে তার যে ছেলে আছে মেয়েরা আছে তারা আসলো, আসার পরে তাকে চিকিৎসা দেওয়া হলো। চিকিৎসার পরে সে মনে হয় যে 3-4 মাসের মধ্যে সে মারা যায়। এরকম বহু ঘটনা আমাদের এলাকায় ঘটে। এবং আরেকটা হলো যে আমাদের ওইখানে একটা তুলা গাছ আছে, ওই তুলা গাছটা থেকে প্রত্যেকটা মানুষের, তারা এইভাবেই করে, দেখা যায় রাস্তার মধ্যে যখন আপনি যান তখন দেখা যায় যে একটা বিড়ালের সোল ধরে আসে, দেখা যায় একটা বিড়াল আছে, কত দূরে গেলে আবার দেখবেন যে একটা কুকুর, এরপরে গেলে দেখবেন একটা মহিষ, এরপরে একটা ছাগল। এইভাবে মানুষের ধোকা দিয়ে রাস্তার ভেরিবাতের পাশে নিয়ে তারা গলা চেপে ধরে এবং ই করে এইভাবে মানুষজনের মেরে ফেলে। তাই এরকম আমাদের এলাকায় অনেকেই আছে এবং আমার চোখেই অনেক কিছু দেখা। এরা এইভাবে আমাদের এলাকায় এখনো ডিস্টার্ব করতেছে, কিন্তু আমাদের এলাকায় ওইভাবে আমরা ফকির আরই বিশ্বাস করি না। আমরা শুধু বিশ্বাস করি যে শয়তান আছে আমাদের এলাকায়, যে ছোটবেলা মা বাবা বলতো যে বাইরে যাইস না শয়তানে ধরবে, কিন্তু সেগুলো আমরা বড় হয়ে দেখছি যে শয়তান কি জিনিস। কিন্তু এগুলা আমি স্পষ্ট দেখছি যে আমাদের পুষ্কিনীর পারে দেখতাম যে আইসে এরকম বসে থাকতো, দাদির নানির এইরকম ছোল ধরে আইসে বয়ে থাকতো সাদা কাপড় পরে গাছের নিচে। দেখা যায় ওইটা দেখে যদি আপনি ভয় পেতেন তাইলেই মনে করেন যে আপনার হয়তো ডায়রিয়া হয়ে যেত বা ই হয়ে যেত, যাওয়ার পরে সে তিন দিন চার দিনের মাথায় মারা যেত। এইরকম একটা ধোকা দিয়ে মানুষজন মারা যেত। আমাদের বাড়ি প্রতি বছর দেখা যায় যে দুইজন তিনজন এইভাবে ধোকা দিত, দেওয়ার পরই মনে করেন যে একটা অসুখ হতো, জ্বর হতো, জ্বর হওয়ার পরই মারা যেত। আমাদের বাড়ির পাশেই দালাল বাড়ি করে নাম, এইরকম শুধু প্রথম তার শাশুড়ির সাথে দেখা হয়েছে, এইরকম দেখছে, দেখার পরে বাসায় যাইয়া শুয়েছে, শোয়ার পরে তার ডায়রিয়া হয়েছে, হওয়ার পরে তিন দুই দিনের মধ্যে সে মারা গেছে। তারপর তার ওয়াইফ, তারপর তার মেয়ে, তারপর তার ছেলে, এক ফ্যামিলির তিন দিনের মধ্যে চারজন, এক সিরিয়ালের চারজন। এটা এভাবে হয়ে থাকে আমাদের এলাকায়।
অলরাইট, দুটো ঘটনা ইনফ্যাক্ট আমরা শুনছিলাম হোসেন ভাইয়ের কাছ থেকে। হোসেন ভাইয়ের মতো তিনি যেমন তার ফ্যামিলি নিয়ে আসছেন, দ্যাট মিনস তার ওয়াইফকে নিয়ে তিনি আসছেন বা তার ওয়াইফ তাকে নিয়ে আসছেন, ঠিক একইভাবে কিন্তু আপনিও চাইলে নেক্সট এপিসোডে আপনারা ভাই বোন হতে পারেন, দুজন কলিগ হতে পারেন, রেজিস্ট্রেশন করেন। যদি গল্পগুলো ব্যাটে বলে মিলে যায় তাহলে নেক্সট এপিসোডে আপনাকে আমরা ইনভাইট করছি। সেক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কিভাবে আসলে আপনি রেজিস্ট্রেশনটা করবেন। রেজিস্ট্রেশনের যে প্রসেস, RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন এবং পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আবারও বলি, RBS, তারপর আপনার নাম, লোকেশন এবং প্রফেশন পাঠাতে হবে 26969 নাম্বারে। আপনিও আসবেন পরের পর্বে, এই হট সিটে বসে আপনার সেই স্টোরিগুলো শেয়ার করবেন। তৃতীয় ঘটনাটা আমরা শুনব হোসেন ভাইয়ের কাছ থেকে। এটা ভাই কোথাকার ঘটনা?
এটা হচ্ছে আমার বোনের সাথে, আমার আপন বোনের সাথে। তার যখন প্রথম বিয়ে হয়, হওয়ার পরে আমাদের, আমরা ওই বাড়ি থেকে নতুন বাড়ি চলে আসি, বাড়ি বাড়ি বলার পর আমাদের দুইটা পুষ্কিনী, একটা পিছনে একটা সামনে। তাই পিছনের পুষ্কিনীতে সে নামাজ পড়ে, পাশক তো আল্লাহ বিল্লাহ করে খুবই আমার মিডলি, আমার আমাদের সবার মধ্যে সে বড়। সে আমাদের যখন ফজরের আজান দেয়, দেওয়ার পরে সে নামাজ পড়তে যাবে, যাওয়ার পরে উজু করতে যায় ওই পিছনের পুষ্কিনীতে। তখন সে ওইখানে যখন উজু করতে যায়, উজু করে আসার পরে তাকে জিনে আশ্রয় জিনে ই করে, করার পরে দুই দিন তিন দিন সে ভালো থাকে। থাকার পরে আস্তে 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 তাকে ওইটা পুরোই করে ধরে ফেলে। এরপরে সে আস্তে আস্তে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। এরপরে আমরা অনেক ফকির দেখাইলাম, আমি দেখাইলাম, কিছুতেই কিছু হচ্ছে না। এরপরে ডাক্তার দেখাইলাম। যখন দেখা যায় যে আমাদের এলাকায় বলে অমাবস্যা পূর্ণিমা, অমাবস্যা পূর্ণিমা হলে এই জিনিসগুলো বেশি উৎপাত করে, যাদের সাথে আছে তারা বুঝবে। তো এরকম করতে 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 তার প্রায় 20 বছর হয়ে গেছে তার সাথে, ওটা এখনো আছে। কিন্তু সে দেখা যায় মাসের মধ্যে 15 দিন ভালো যায়, 15 দিন খারাপ যায়, এরকম এখনো চলতেছে। কিন্তু আমরা ওইটা অনেক ফকির দেখাইছি, ডাক্তার দেখাইছি, অনেক কিছু করছি, কিন্তু ওটা তার সাথে এখনো আছে, যাচ্ছে না। কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করবে, সব কিছু ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে মাথা গরম করে ফেলে। আর হলো তার একটা ছেলে একটা মেয়ে, তারা খুবই ভালো, তাদের এরকম কিছু নাই। কিন্তু দেখা যায় যে কারোর সাথে কোনো ঝগড়া করবে না, কিছু করবে না, শুধু একা একা কথা বলবে। ওইটাও তাকে যেভাবে চালায় ওইভাবেই সে চলতেছে। আর হলো যে যখন দেখা যায় যে অমাবস্যা পূর্ণিমাটা হয়, তখন তার এইডিয়া অ্যাপেক্ট করে, অনেক ডিস্টার্ব করে। এই কারণে আমরা বড় বড় হুজুর দেখাইলাম, ডাক্তার দেখাইলাম, কিছুতেই কিছু হচ্ছে না। আর আমাদের বাড়ির ওইটা ওটা অনেকেরই এরকম ডিস্টার্ব করতেছে, যারা একবার ধরছে, যদি যার কপাল ভালো তার কাছ থেকে যদি কেউ সরাইতে পারছে, আর যদি তার কাছ থেকে সরাইতে পারে নাই, সেটা আর কখনো পারে নাই, তার সাথে ওইভাবে রয়ে গেছে। এবং আমার এক চাচাতো ভাইয়ের ওয়াইফ, তার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। সে এমন অবস্থা হয়েছে, সে দেখা যায় যে অমাবস্যা পূর্ণিমার সময় সে বাসায় থাকতো না, সে শুধু বাড়ি থেকে বের হইয়া খালে বিলে এইভাবে শুধু পানির মধ্যে সবসময় থাকতো। এবং তাকে প্রচুর আমার ওই ভাই মারতো যে এরকম কেন করে, করে এরকম করতে 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 আজ থেকে প্রায় ২০ বছর হয়ে গেছে, কিন্তু সে কিন্তু এখনো ভালো হয়নি। সে এখনো ভালো হয় নাই। আমার বোনটা, সেও একই অবস্থায় আছে। কিন্তু এগুলা যারা এভাবে করতেছে, এই যে জিনগুলো, এগুলো কিন্তু এখনো যাদের সাথে আছে তারা কিন্তু এখনো এইভাবে ই করতেছে। তাই জিন নামে একটা জিনিস আছে, এটা আমি এখন, আগে বিশ্বাস করতাম না, এখন বিশ্বাস করি। শয়তান নামে যে একটা জিনিস আছে, এটাও আমি এখন বিশ্বাস করি, আগে করতাম না। আগে বলতাম যে শয়তান কি, কিন্তু আমি যখন প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো দেখছি, তখন আমি বুঝতে পারছি যে শয়তান আছে, জিন, জিন তো অবশ্যই, জিন মানুষ আল্লাহর সৃষ্টি। তাই এগুলো এখন ই করতেছি, কিন্তু শয়তানটা আমি তখন আর অতটাই করতাম যে শয়তান কি। রাত্র ১২টা ১টা ৩টা পর্যন্ত আমরা বাইরে আড্ডা দিতাম বন্ধু বান্ধব, রাত্রে বাসায় ঢুকতাম, কিন্তু এগুলা কখনই করতে, কিন্তু যখন এগুলো প্র্যাকটিক্যাল দেখছি তখন মনে ভয় হয়েছে। তখন আর রাত্রে আমরা, আর অন্তত আমি আর নামতাম না যে এভাবে হতে পারে। তাই এটা হলো আমার আর একটাই। তাই এইভাবে এইভাবে আমাদের এলাকায় অনেকেই এগুলার ছাপার করতেছে।
ওকে, আমরা আর একটা ঘটনা শুনবো, ইনফ্যাক্ট আপনার কাছ থেকে ছোট্ট একটা ঘটনা শুনবো, সেই ছোট ঘটনাটা শুনে আমরা আজকের মতো বিদায় নিব। ইভেন তার আগে যেটা বলতে চাই, যদি নেক্সট এপিসোডে আপনি আসতে চান, RBS, তারপর আপনার নাম, লোকেশন এবং প্রফেশন লিখে পাঠাবেন 26969 নম্বরে। চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণপ্রডাটা। হোসেন ভাই, একদমই ছোট একটা ঘটনা শুনে আজকের মতো আমরা বিদায় নিতে চাই।
জি, আমার এক কলিগ, সে দেখা যায় যে যখন সে ঢাকা ভার্সিটিতে পড়ত, ওইখান থেকে যখন গ্রামে গেছে, যাওয়ার পরে সে কিন্তু কোরআনের হাফেজ ছিল। তাই গ্রামে গেছে, যাওয়ার পরে সে নামাজ পড়তে ই করত, তার সাথে ওই জিন থাকত। তাই তার ফ্যামিলিতে ৪ জন এই জিনে আক্রমণ করছে। করার পরে দেখা যায় যে একে একে তারা ৪ ভাই গলায় ফাঁস দিয়ে মারা গেছে। দেখা যায় যে প্রথম আমার যে কলিগ, ও মারা গেল, দেখা যায় বাড়ির পাশে মাদ্রাসা, ও নামাজ পড়তে গেছে, যাওয়ার পরে ও গাছের সাথে গলায় দড়ি দিয়ে মারা গেছে। তাহলে যারা, আমি যেটা আর কি জানছি যে যারা নাকি কোরআনের হাফেজ ভাই, তাদের মাথা গরম থাকে, তাদের অনেক কিছু জানে এবং জিনে তাদেরকে আক্রমণ করে, তা এই কারণে সে গলায় দড়ি দিয়ে মারা গেল। তারপরে তার ভাই, সে মারা গেল, তার পরের ভাই মারা গেল। তখন জিজ্ঞাসা করলাম যে এটা কি, তাদের সাথে জিনের একটা ই আছে, এই কারণে তাদের মাথা যখন ইয়ে, তারা অনেক কিছু ই করতে পারে না, কন্ট্রোল করতে পারে না, তখন তাদের যেটা মন চায় সেটাই করে ফেলে, এই কারণে তারা একই ফ্যামিলির ৪ জন একসাথে গলায় দড়ি দিয়ে এক মাসের ব্যবধানে আর কি, ৪ মাসে ৪ জন এইভাবে সুইসাইড করে মারা যায়। তাহলে এইরকম আমাদের এলাকায় অনেক ঘটনা আছে যে ম্যাক্সিমামই যাদের সাথে জিনের ই আছে, ছোঁয়া আছে, তারা ম্যাক্সিমাম মানুষই গলায় ফাঁস দিয়ে মারা যায়।
খুবই অদ্ভুত। এবং এই ব্যাপারগুলো নিয়ে আমরা আবারও কোনো না কোনো এপিসোডে আমরা চাবো যে হোসেন ভাই আপনি আসবেন এবং আপনার বাকি ঘটনাগুলো আমরা শুনবো। অনেক অনেক দোয়া রইল আপনার এবং আপনার স্ত্রীর জন্য, আপনার পুরো পরিবারের জন্য, এবং যে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড প্রবলেমে আপনার স্ত্রী ভুগছেন এবং আপনি এই প্রবলেম থেকে খুব দ্রুত বেরিয়ে আসুন। অনেক অনেক দোয়া। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো একটিবার, এবং সেই মানুষগুলোকে ধন্যবাদ যারা ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, কেউ প্রবাস থেকে, সৌদি থেকে, ওমান থেকে, প্রচুর মানুষ ছিলেন আমাদের সাথে, কেউ ইউএসএ থেকে, কেউ সিডনি থেকে দেখছিলাম, ইউকে থেকে অনেকে ছিলেন। থ্যাংক ইউ সো মাচ। এবং আগামীকালের ছুটির দিনটা আপনার ভীষণ রকম ভালো কাটুক, এবং আসছে পর্ব, আগামী পর্বের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন ঝটপট। আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন হয়তো বা প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, কোনো প্রবলেম নাই, রেজিস্ট্রেশন চলমান, রেজিস্ট্রেশন করতে পারবেন RBS এড্রেস, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। কিন্তু আজকের মতো এখান থেকে আর যে অপূর্ব আপনাকে গুড বাই বলছে, আশা করছি নেক্সট এপিসোডটা আরো বেশি প্রাণবন্ত হবে, সেখানে আপনার প্রেজেন্সটা খুব বেশি ইম্পর্টেন্ট, তাই সবসময় থাকুন জাগো এফএম এর সঙ্গে, সবসময় থাকুন ভালোর সঙ্গে। এবং একই সঙ্গে যেই অনুরোধটা থাকবে, এই অনুষ্ঠানগুলো যখনই দেখবেন ছোট একটা শেয়ার করবেন, এতে করে আমরা অনুপ্রাণিত হব আরো চমৎকার চমৎকার এপিসোড করবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সালাম আলাইকুম।